بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین. اما بعد، یقول المؤلف رحمہ اللہ تعالی: باب من حقق التوحید دخل الجنۃ بغیر حساب. وقول اللہ تعالی: ان ابراہیم کان امۃ قانتا للہ حنیفا ولم یک من المشرکین. وقال تعالی: والذین هم بربہم لا یشرکون. عن عمران بن عن حسین بن عبد الرحمن قال: كنت عند سعید بن جبیر فقال: ایکم را الکوکب الذی انقض البارحة؟ فقلت انا، ثم قلت: اما انی لم اکن فی صلاۃ ولکنی لدغت. قال: فما صنعت؟ قلت: ارتقیت. قال: فما حملک علی ذلک؟ قلت: حدیث حدثناه الشعبی. قال: وما حدثکم؟ قلت: حدثنا عن بريدة بن الحصيب أنه قال: لا رقية إلا من عين أو حمى. قال: قد أحسن من انتهى إلى ما سمع. ولكن حدثنا ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال: عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهط، والنبي ومعه الرجل والرجلان، والنبي وليس معه أحد، إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي، فقیل لی هذا موسیٰ و قومه، فنظرت فإذا سواد عظیم، فقیل لی هذه امتک و معهم سبعون الفا يدخلون الجنة بغیر حساب ولا عذاب. ثم نهض فدخل منزله فخاض الناس في اولئک، فقال بعضهم: فلعلهم الذين صحبوا رسول الله صلى الله عليه وسلم. وقال بعضهم: فلعلهم الذين ولدوا في الاسلام فلم يشركوا بالله شيئا وذكروا اشياء، فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فاخبروه فقال: هم الذين لا يسترقون ولا يكتؤون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. فقام عكاشة بن محسن فقال: يا رسول الله، ادعو الله ان يجعلني منهم. فقال: انت منهم. ثم قال رجل اخر قام رجل اخر ثم قام رجل اخر فقال: ادعو الله ان يجعلني منهم. فقال: سبقك بها عكاشة. মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আজকে তাওহীদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বের বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি তার হয়, কাজে যদি তাওহীদকে আল্লাহর একত্বকে পরিণত করা হয়, তাহলে যে ব্যক্তি এই কাজ করতে পারবে সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে, তার জন্য সুসংবাদ রয়েছে। লেখক এই বলেই অধ্যায় কায়েম করেছেন এবং দুইটি আয়াত নিয়ে এসেছেন, একটি হাদিস বড় উল্লেখ করেছেন। বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি হাক্কাকাত তাওহীদ, তাওহীদের বাস্তবায়ন করল, আল্লাহর একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করল, অন্তরে কথায় কাজে। তিনটি ক্ষেত্রকে ভুলে যাবেন না। তাওহীদ, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়িত করতে হবে, যেমন অন্তর থেকে, মানে অন্তরে আল্লাহ ছাড়া আর কারো সম্পর্কে কোন রকমের এইরকম ধারণা নাই যে কেউ দাতা, কেউ দিতে পারে, কেউ নিতে পারে, কারো কাছে কিছু আশা করা যায়, এমন কিছু নেই অন্তরে। কারো কাছে পাওয়া যায় সন্তান, কারো কাছে পাওয়া যায় রোগের আরোগ্য ইত্যাদি, এসব কিছু নেই। এইরকম অন্তরে এইরকম বিশ্বাস নাই যে কাউকে এবাদত বন্দেগী দেওয়া যায়, সেজদা দেওয়া যায়, ডাকা যায়, দোয়া করা যায়, গৌসুল আজম বলা যায়, গরিব নামাজ বলা যায়, এসব অন্তরে নেই। আর তার সাথে সাথে জবানেও নেই, অন্তরেও নেই এবং জবানেও নেই, কারণ অনেকে এর জবানে শিরক আছে। আব্দুল কাদির জিলানীকে গৌসুল আজম বলে, মহান উদ্ধারকারী, তাহলে জবানে শিরক আছে। সেই ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করে, যতই আল্লাহ আল্লাহ করুক আর যতই নামাজ হজ যাকাত করুক, দিনের কাজ করুক, এইরকমই কাজে কর্মে তাওহীদের প্রতিষ্ঠা, কাজে কর্মে শিরক করে ফেলল। এবং যখন তাওহীদের প্রতিষ্ঠার কথা আসবে তখন মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে তিনটি কাজ থেকে বাঁচতে হবে, তাহলে তাওহীদের প্রতিষ্ঠা হবে। তিনটি কাজ থেকে বাঁচতে হবে তাহলে তাওহীদের প্রতিষ্ঠা হবে, ভুলবেন না এই তিনটি কাজের কথা। আপনি একজন তাওহীদবাদী মুসলমান, আল্লাহর একত্বের বাস্তবায়নকারী মুসলমান, তাহলে আপনার মধ্যে তিনটি বিপরীত কাজ যেগুলি তাওহীদের, সেই তিনটি বিপরীত কাজ থেকে বেঁচে থাকার গুণ থাকতে হবে। আপনি পুরোপুরি বেঁচে আছেন এই তিনটি পাপ থেকে। একটি হচ্ছে শিরক। তাওহীদের প্রতিষ্ঠা কখন হবে? যখন আপনি শিরক থেকে বেঁচে থাকবেন। আর শিরক কত প্রকার? তিন প্রকার। বড় শিরক, শিরকে আকবর, শিরকে আসগার ছোট শিরক, আর শিরকে খাফি গোপনীয় শিরক। তাহলে যাবতীয় রকমের শিরক থেকে যখন আপনি বেঁচে থাকবেন, এটি হচ্ছে একটি আপনার পদক্ষেপ তৌহিদকে প্রতিষ্ঠা করার, তৌহিদের বাস্তবায়নের। দুই নম্বর হচ্ছে সমস্ত রকমের বিদআত থেকে বেঁচে থাকা, সমস্ত রকমের বিদআত থেকে বেঁচে থাকা, অর্থাৎ ধর্মের নামে এমন কোন কাজ করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তা থেকে বেঁচে থাকা, না হইলে আপনার তৌহিদ প্রতিষ্ঠা হলো না। কারণ তাওহীদ প্রতিষ্ঠা মানেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইটি বাক্যের যে শাহাদাত সাক্ষ্য প্রদান করেন তার প্র্যাকটিক্যাল করা, তাকে আসলে বাস্তবে কাজে পরিণত করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলে ইবাদত সমস্ত রকমের একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহ ছাড়া কারো জন্য কোনো রকমের ইবাদত নেই, তাহলে শিরক মুক্ত হইলেন আপনি। আর মোহাম্মদ রাসূলুল্লাহ যখন শাহাদাত দিলেন আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছাড়া, সুন্নাত ছাড়া, তরিকা ছাড়া আর কোনো কিছুই কারো কাছ থেকে নেবেন না, তাহলে আপনি বিদআত মুক্ত হইলেন। দুই, তিন নম্বরে হচ্ছে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকা। কারণ যে ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকে না, শিরক থেকে বেঁচে আছে, বিদআত থেকে বেঁচে আছে কিন্তু পাপ থেকে বেঁচে থাকে না, সেই ব্যক্তিও তাওহীদে পুরোপুরি বাস্তবায়ন করল না। বেশ কিছু অংশ বাস্তবায়ন করলো কিন্তু পূর্ণাঙ্গ তৌহিদের বাস্তবায়ন সেই ব্যক্তি করল না। সুতরাং যেই ব্যক্তি পূর্ণাঙ্গ তৌহিদের বাস্তবায়ন করবে না, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতেও যেতে পারবে না, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। তাদের হিসাব হবে, হিসাব হওয়ার পরে আল্লাহ হয় মাফ করবেন মাফ করার যোগ্য হলে, বা তার কিছু সাজা কবরে হয়ে গেছে অথবা হবে আরো সাজা হয়ে আল্লাহ জান্নাত দেবেন যদি শিরক মুক্ত থাকে। শিরক মুক্ত, কুফরি মুক্ত থাকে তাহলে আল্লাহ সাজা দিয়ে, শাস্তি দিয়ে, হিসাব নিকাশ নিয়ে হয়তো মাফ করবেন অথবা আল্লাহর রহমতে মাফ করবেন, কিন্তু পুরোপুরি বিনা হিসাবে জান্নাতে কে যেতে পারবে? যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে তাওহীদের বাস্তবায়ন করবে। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি যে তাওহীদের বাস্তবায়ন কিভাবে হবে? হ্যাঁ, তিনটি তৌহিদ বিরোধী বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে, যতক্ষণ পুরো পরিপূর্ণভাবে, যতক্ষণ পর্যন্ত তিনটি তৌহিদ আল্লাহর একত্ব বিরোধী তৌহিদ বিরোধী বিষয় থেকে মানুষ নিজেকে বাঁচিয়ে না রাখবে, ততক্ষণ বিনা হিসাবে জান্নাত যেতে পারবে না। কারণ সেই ব্যক্তি তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন করল না বা করতে পারল না। যে ব্যক্তি পাপ করে সেও তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন করল না। কেন পাপ করে, কি জন্য? প্রবৃত্তির অনুসরণে। আর এই প্রবৃত্তির অনুসরণকে প্রবৃত্তির পূজা বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো এমন মানুষকে, এমন লোকদেরকে যারা নিজের হাওয়াকে অর্থাৎ প্রবৃত্তিকে তারা ইলাহ বানিয়ে ফেলেছে? তাহলে বোঝা গেল যে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারাই পাপ করে। আর প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ পাক কি বলছেন? ইত্তেখাজে আল ইলাহ, উপাস্য বানিয়ে নেওয়া, মাবুদ বানিয়ে নেওয়া বলে আখ্যায়িত করেছেন। সুতরাং সেই ব্যক্তি, যেই ব্যক্তি পাপ করছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, জামাতে নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে না, রোজা রাখলো না, কখনো ওয়াজিব কাজ করলো না, কোনো সুদ খেয়ে নিল, ঘুষ খেয়ে নিল, বেইমানি করলো, সেই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো, অর্থাৎ প্রবৃত্তিকে সে উপাস্য বানালো, তার পেছনে ছুটলো। সুতরাং সেই ব্যক্তির তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হলো না, তাই বিনা হিসাবে জান্নাত যেতে পারবেন না। জান্নাত যদিও যায় তাদের কি হবে? তাহলে মদখরের হিসাব হবে, ব্যবিচারকারীর হিসাব হবে, হ্যাঁ, জোয়া খেলা লোকের হিসাব হবে, হারাম যে খেয়েছে, বেমানি করেছে, আত্মসাৎ করেছে, তাদের হিসাব হবে, শাস্তি হবে, আল্লাহর মর্জি বা শাস্তি দিয়ে আল্লাহ ফাক রব্বুল আলামিন পবিত্র করবেন। এইরকমই বিদাত পন্থী, যেই বিদাত গুলি শিরক এবং কুফরি পর্যন্ত না পৌঁছায়। কারণ বিদাত দুই প্রকার, আবার এমন কিছু বিদাত আছে যেগুলি গায়ের মুকাফিরা, মানে শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না, যেগুলির কারণে মানুষ কাফের মুশরিক হয়ে যায় না। মুসলমান বিদাত করে কিন্তু তার কারণে কাফের মুশরিক হবে না। যেমন নিয়ত পড়া, উচ্চারণ করা, নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়া বিদাত, মিলাদ করা বিদাত, কিন্তু এগুলি কি কুফরিতে পৌঁছবে, শিরকে পৌঁছবে? তাকে মুশরিক বলবো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী যেহেতু। এইরকম বহু কাজ রয়েছে, বহু কাজ রয়েছে, বিদআত কথাই কথাই বিদাত, কাজে কাজে বিদাত, বিয়ে শাদিতে বিদাতের শেষ নাই, হ্যাঁ নামাজে বিদাতের শেষ নাই, কোন এবাদতটি আছে, কোন কাজটি আছে মুসলমানের যে আজকাল বিদাত নাই বলেন তো দেখি? রোজা রাখবেন বিদাত নেই, বিদাত দিয়ে শুরু, বড় রাত্রে সাহরি খেতে বসছেন, বলছেন নামাই তানা সুমাগাদাল্লা কামিন শাহরে রমাদান, তারপরে খেতে বসছেন, এবাদতে বিদাত, মামলাতে বিদাত, মামলা মানে নেকাহ বিবাহ শাদিতে বিদাত, তালাকে বিদাত, তিন তালাক ছাড়া ইন্ডিয়া বাংলাদেশে মজাপন্থীরা এক তালাক জানেই না, অথচ তাদের কিতাব ফিকার কিতাব হেদায় বেকাতে বলা হয়েছে তালাকুল বিদি আল মুহাররম, বিদাতি তালাক হারাম তালাক হচ্ছে তালাকুস তালাস, একসাথে তিন তালাক দেওয়া, তাদের ফোকাহারা বলেছেন, হানাফি ফকিরা বলেছেন। তাহলে কোন খান পাবেন আপনি, কোন ক্ষেত্র পাবেন যেখানে করে মুসলিম সমাজ আজকাল বিদাত মুক্ত আছে? এই জন্য বিদাতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করে, আল্লাহ বলছেন একটা একটা করে মারো, আর তালাক মাররাতান একবার দাও, দুইবার দুইবার মাররাতান, দুইবার দিয়ে তুমি ফিরাতে পারবে, দুইবারে তাও দুটো, তারপরে তিনবার বল আবার ভালো করে চিন্তা করি, এরপরে কিন্তু ফেরাফেরি নেই, এরপরে আর ফেরাফেরি নেই, সুতরাং সাবধান, আর একবারই তিনটে মারবে, এই বিদাতি হারাম কাজ করবে যা আল্লাহ কোরআনে হারাম করেছেন, যা রাসূল হারাম করেছেন, যা ফোকাহা কেরাম হানাফি গণ হানাফি আলেমরাও হারাম বলে আখ্যায়িত করেছেন, তারপরে এই বিদাত ঘরে ঘরে মজুদ হয়, যে তালাক দেয় সেই তিন তালাক দেয়, যে তালাক লিখে সেই তিন তালাক লিখে, না লিখে না, এক লোক তালাক দিব তার স্ত্রীকে, তো আমি বলছি এক তালাক লিখো, বলছে আমাদের দেশের লোক বিশ্বাসই করবে না এক তালাক লিখলে, মানবে না যে এক তালাক হয়েছে, জি সে বলছে আমি তালাক দেব কারণ তাকে রাখতে পারবোই না, তার এমন দোষ আছে, কিন্তু তালাক হুজুর এক তালাক লিখে কাজ হবে না, এক তালাক লিখলে মানবেই না, গ্রহণযোগ্য নয়, কোন সমাজে বাস করতে চিন্তা করেন, আল্লাহ যে তালাকের কথা বলেছেন সেটা সমাজ মানবে না, কোন সমাজ, তাহলে রাসূল যে তালাক শিখিয়েছেন সেই তালাক মানবেই না, ফোকাহা কেরাম এমনকি হানাফি মাযহাবের কিতাবে যে তালাক শিখালো সেই তালাকও মানবে না, তাহলে কত বিদাত রয়েছে। আর বিবাহ শাদীর বিদাত সম্পর্কে গত মঙ্গলবার আলোচনা করেছি, তার আগে দুটি আলোচনা হয়ে গেছে, কত যে বিদাত আছে সম্পূর্ণ আলোচনা তো করাই যাবে না, কিছু কিছু আলোচনা করেছি, সেগুলি শুনলে জানতে পারবেন যে কত বিদাত আছে। তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিদাত, যারা বিদাতি কাজ করে তারা তাওহীদের বাস্তবায়ন করল না, কারণ তাওহীদের দাবি হচ্ছে যে একমাত্র আল্লাহর যখন ইবাদত বন্দী করবেন তো একমাত্র রাসূলের তরিকা আপনি ইবাদত বন্দী করবেন, একমাত্র যখন আল্লাহর বিধান মানবেন তখন আল্লাহর বিধান একমাত্র আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাজেল করেছেন কার উপর, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো উপর নাজল করেনি, যেমন আবু বকর উপর নাজল হয়নি, উমর উপর নাজল হয়নি, তখন আবু হানিফা শাফি মালিক আহমদের উপর নাজল হয়নি, আর জিলানি আর চিশতি ওসবের উপর নাজল হয়নি, কারো উপর নাজল হয়নি, নাজল হয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং তার তরিকা ছাড়া অন্য কোন তরিকায় ধর্ম কর্ম করবেন তাহলে আপনি তাওহীদের পুরোপুরি কি করলেন না, বাস্তবায়ন করলেন না, সুতরাং বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না। বলছিলাম যে বিদাত যদি শির কুফরি পর্যন্ত না পৌঁছে তবুও এই বিদাতি কাজগুলি করে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে না, যতই শত লোক হন না কেন অন্য অন্য কাজে, তার যদি মাশা আল্লাহ শত লোক ইশাক চাষতে শত লোক নফল ইবাদত বন্দী শত লোক মানুষের কল্যাণমূলক কাজে আর উপকারে খুব শত লোক, সব কাজে শত লোক, কিন্তু বিদাত আছে আপনার মধ্যে, বিদাতগুলি আবার শির কুফরি পর্যন্ত পৌঁছে না তবুও এত নেক কাজ করেও বেগাইরে হিসাব বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না, কারণ তাওহীদের আপনি পুরোপুরি প্রতিষ্ঠা করলেন না। তাহলে বিদাতের দ্বিতীয় প্রকার সেটা যাতে না ছুটে যায় তা হচ্ছে বিদাতে মুকাফেরা, এমন বিদাত যেই বিদাত মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, যেমন কবরে সিজদা করার বিদাত, কবর পাকা করে কবরওয়ালার কাছে দোয়া করার বিদাত, তারপরে আকিদা, এই হচ্ছে কর্মের বিদাত, আকিদার বিদাত যে আল্লাহর ওলিরা মরেও মরে না আরো শক্তিশালী হয়ে যান, এই আকিদা আছে না নেই, হ্যাঁ নবী জীবিত আছেন, এই কুফরির বিদাত, কারণ নবীকে চিরঞ্জীব মনে করলেন আপনি, আল্লাহর মতো আল্লাহুল কাইয়ুম মনে করলেন আপনি, হ্যাঁ নবীর হায়াত মত হয় না, হ্যাঁ যে হাজির নবীকে হাজির নাজির মনে করা, নবীকে আলেমুল গায়ব মনে করা, অথবা ওলিয়া ওলিয়াকে মনে করা, তাদের এত ক্ষমতা আছে যে তারা উদ্ধার করতে পারেন, তারা মরিদানদেরকে উদ্ধার করতে পারেন, তো এই ধরনের এতেকাদগুলি হচ্ছে বিদাতি এতেকাদ, বিদাতি বিশ্বাস, এবং এই বিদাতি বিশ্বাসগুলি হচ্ছে কুফরি শিরকি বিশ্বাস বা শিরকি কাজ। এইরকম যদি বিদাত থাকে যেগুলি কুফর শিরক পর্যন্ত পৌঁছায় তাহলে বিদাত দুই প্রকারের উদাহরণ পেয়ে গেলেন কিন্তু, তাই না? জি, তো শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় এইরকম বিদাত যদি হয় তাহলে তাওহীদ নেই, তাওহীদের জায়গায় শিরকে নিয়ে নিয়েছে, তাহলে জান্নাতেই যেতে পারবে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা তো দূরের কথা, যে হিসাব নিকাশ নিয়ে হয়তো জান্নাতে যেত না, জান্নাতে যেতেই পারবে না, বরং চিরকাল জাহান্নামে থাকতে হবে, কারণ আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিয়েছে, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিয়েছে, সেজদা আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিয়েছে, দোয়া আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিয়েছে, উদ্ধারকারী আল্লাহ কিন্তু অন্য কাউকে উদ্ধারকারী মনে করেছে, সুতরাং জান্নাতেই যেতে পারবে না। তো লেখক তাই বলছেন যেই ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে সেই ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে যেতে পারবে। আবার ফিরিয়ে দিচ্ছি বা আপনাদেরকে ফেরাতে বলছি যে তাওহীদের পুরোপুরি বাস্তবায়নের জন্য তিনটি কাজ লাগবে, আর এই তিনটি কাজ হচ্ছে তাওহীদ বিরোধী কাজ, ওই তিনটি কাজ থেকে বেঁচে থাকা লাগবে, বেঁচে থাকতে হবে। তিনটি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যাবতীয় প্রকারের শিরক, শিরকে আকবর, শিরকে আসগর, ছোট শিরক, বড় শিরক, গোপনীয় শিরক, সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে সমস্ত রকমের বিদাত থেকে, বিদাতে মোকাফেরাই হোক আর বিদাতে গায়ের মোকাফেরা হোক, ছোট বিদাত হোক বড় বিদাত, সমস্ত বিদাত থেকে বেঁচে থাকতে হবে। তিন নম্বর হচ্ছে সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে, অন্যায়ের কাজ থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হবে, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। এই তিনটি যে স্তর আছে এই তিনটি প্রত্যেকটি কিন্তু ওয়াজিব, মানে ফরজ। শিরক বড় হোক ছোট হোক গোপনীয় হোক, বাঁচা ফরজ কি না? বাঁচা ফরজ। আচ্ছা, বিদাত মুকাফেরা হোক মানে শিরক কুফরি পর্যন্ত পৌঁছাক আর নাই পৌঁছাক, বেদাত থেকে বেঁচে থাকা ফরজ কি না? বেদাত থেকে বেঁচে থাকা ফরজ। এইরকমই হারাম কাজ, যে কোনো হারাম কাজ হোক, যে কোনো হারাম কাজ হোক, সে সুদ খাওয়া হারাম কাজ হোক, ঘুষ খাওয়া হারাম কাজ হোক, আর জুয়া খেলায় হারাম কাজ হোক, আর ফিল্ম দেখায় হারাম কাজ হোক, জি, আর কোন মহিলার দিকে তাকানো হারাম কাজ হোক, মহিলার সাথে গোপনীয় প্রেমের গল্প কা প্রেম আলাপ করা আর অন্য কোনো মহিলার সাথে হোক, হারাম কিনা? তাহলে এইসব হারাম থেকে বেঁচে থাকা ফরজ নয়? তাহলে এই তিনটি কাজ ফরজ। এছাড়াও ওলামা ইকরাম বলেছেন যে তাওহীদের বাস্তবায়নের একটা মুস্তাহাব স্তর রয়েছে, এই তিনটা তো করতেই হবে, কিন্তু তাওহীদের বাস্তবায়নের আরেকটি স্তর রয়েছে যেটি হচ্ছে মুস্তাহাব স্তর, করা ফরজ ওয়াজিব নয়, কিন্তু ওই মুস্তাহাব স্তরটা করে নিতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা করা যায়। কারণ বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা কতটি বলা হয়েছে? 70,000। বাস্তবে যদি দেখতে যাওয়া যায় যে শিরক থেকে বেঁচে থাকা লোক এই উম্মতে 1400 বছর আগে আল্লাহ নবীর জামানা থেকে শুরু করে শিরক থেকে বেঁচে থাকে, ছোট বড় সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকা লোক, বিদাত থেকে বেঁচে থাকা লোক, সব রকমের সমস্ত গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা লোক, এই রকমের সংখ্যা বহু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এর উপরেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আর একটি মুস্তাহাব স্তর আছে, সেই কাজগুলি থেকে বেঁচে থাকা ভালো, বেঁচে থাকা জরুরি নয় কিন্তু সেই কাজগুলি থেকে বেঁচে থাকা ভালো, ওই কাজগুলি থেকেও বেঁচে থাকতে হবে, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। সেই কাজগুলির তিনটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। এখন এই হাদিসটি বুঝতে আরো সুবিধা হবে। নবী সাল্লাম কেন বললেন যে ওই লোকেরা কারা বিনা হিসাবে জান্নাতে যাবে? 70,000 হুমুল্লাযিনা লা ইস্তারখুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কাজগুলি জায়েজ কিনা? তিনটি কাজ যারা বুঝেন প্রথম বুঝিয়ে দিই, কারণ অনেকেই বুঝেন না এই কাজগুলি, কারণ আরবিতে যারা হয়তো এর আগে ক্লাস করেছেন তারা হয়তো এইগুলি সম্পর্কে জানেন। প্রথম কথা হচ্ছে যে যারা ঝাড়ফুঁক তলব করে না, ইস্তারখুন ঝাড়ফুঁক করে না নয়, ইয়ারকুন বলা হয় এটাকে, ইস্তারখুন মানে ঝাড়ফুঁক তলব করা, যে শেখ সাহেব একটু ফুঁক দিয়ে দেন তো, হুজুর একটু ফুঁক দিয়ে দেন তো, কারো কাছে মনে করলেন যে মুরব্বী আছে আমার চাইতে ভালো, বলে একটু ফুঁক দিয়ে দেন, আমার ছেলেটাকে ফুঁক দিয়ে দেন তো, এই যে ফুঁক তলব করা, ফুঁক তলবই করে না, নিজেকে নিজে ফুঁক দেয়, প্রয়োজন হলে কারো কাছে ফুঁক তলব করতে যায় না। কেন এর ফজিলত? কেন যে আমি ফুঁক কারো কাছে তলব করবো না? এর ফজিলত একটা আছে, মর্যাদা আছে আল্লাহর কাছে। কেন? এই জন্য যে মানুষের স্বভাব হচ্ছে যে যার দ্বারা যে উপকৃত হয় তার দিকে একটা কি হয়ে যায়, তার ঝোঁক হয়ে যায়, টান হয়ে যায়। আপনি যদি কোনো অসুবিধায় থাকেন, টেনশনে থাকেন বা কোনো রোগে পেরেশান আছেন, আর একটু ফুঁক ঝাড়ফুঁক নিলেন আর কি, মাশাআল্লাহ ভালো হয়ে গেলেন, মাথার ব্যথায় মাথা উঠাইতে পারছিলেন না, একটু ফুঁক দিয়ে দেন, তার ফুঁক দেওয়া হলো, আর এই বরকত কোরআনুল কারীমের বরকত, ওই ব্যক্তির কোনো বরকত নয়। আসলে আমাদের দেশে ব্যক্তি পূজা এমন ভাবে বিস্তার লাভ করেছে, আমরা আসলে ব্যক্তির বরকত মনে করি। আমরা আপনাদেরকে শিখাচ্ছি যে আমার ফুঁক দিয়ে, আপনার ফুঁক দিয়ে, কারো ফুঁক দিয়ে যদি হয় তো আমার ব্যক্তির কোনো মূল্য নেই, আসল মূল্য হচ্ছে কোরআনুল করিমের আয়াতে মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দুয়ার, এই শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। কিন্তু যেহেতু ফুঁক আমার বা কোনো ভাইয়ের পেয়েছেন আপনি, ফুঁক পাওয়ার পরে মাশাআল্লাহ আপনার আরাম পেয়ে গেলেন আপনি, বা আপনার ছেলে ভালো হয়ে গেল, আপনার অসুবিধা দূর হয়ে গেল, তখন একটা তার দিকে কি হয়, অন্তরের একটা টান ও সেই দিকে, আকর্ষণ একটা। তারপরে মানে সাধারণ যে ভালোবাসা থাকে তার চাইতে বেশি ভালোবাসা সেই দিকে, ঝোঁক একটা সেই দিকে। আপনি যদি তার কাছ থেকে ঝাড়ফুঁক তলব না করতেন, তাহলে এই টানটা আল্লাহর দিকে পুরোপুরি থাকতো, মেয়া মেয়া থাকতো 100%, ঠিক না? কিন্তু এইটা সামান্যতম হইলো, আমি বলছি না যে এটা শিরক, কিন্তু এই যে সামান্য একটা টান তার দিকে চলে গেল, এটা অধিক ভালোবাসা হতে যাচ্ছে এবং অধিক শ্রদ্ধা হতে যাচ্ছে। শ্রদ্ধা মানুষের করুন, কিন্তু এইরকম না যে আপনার অন্তর তার সাথে ঝুলন্ত। আর আগামীতে একদিন ওইরকম ভালো হয়ে যান যদি, আর আগামীতে দেখা গেল যে আর এক ছেলে মেয়ে বা আপনার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তখন চট করে মনে পড়বে অমুক শেখ, আরে ওই তো একদিন ফুঁক দিয়ে নিয়েছিলাম আমার এক বাচ্চাকে, আর সাথে সাথে দেখা গেল আধা ঘন্টার মধ্যে বা কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেল, চলো তার কাছে যাই। কেমন স্মরণে রেখেছেন আপনি, মনের টান কেমন ওইদিকে হয়ে গেছে। অথচ তার আগে মনের টান আল্লাহর দিকে হওয়া উচিত ছিল, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ পেরেশান হয়ে গেছে বিবিকে নিয়ে, পেরেশান হয়ে গেছে আর এক ছেলে মেয়েকে নিয়ে, পেরেশান হয়ে গেছে নিজে, আল্লাহ তুমি ভালো করে দাও। এ কথা না বলে আল্লাহর দিকে ঝোঁক টান না হয়ে হুজুরের দিকে, শেখের ও ঝাড়ফুঁকের দিকে চলে গেল। এই যে সামান্যতম বড় কোনো অপরাধ হইল না, তাহলে এই ঝাড়ফুঁক তলব করা জায়েজ না না জায়েজ? জায়েজ, কিন্তু না নেওয়া, ঝাড়ফুঁক না নেওয়া, কারো কাছ থেকে না চাওয়া, এটি হচ্ছে মুস্তাহাব ভালো। তাহলে এই জন্য বললাম যে মুস্তাহাব ইসফার, একটা জিনিস জায়েজ আপনার জন্য। ঝাড়ফুঁক কাউকে বলতে পারেন যে একটু ফুঁক দিয়ে দেন, পানিতে ফুঁক দিয়ে দেন, তেলে ফুঁক দিয়ে দেন, বা শরীরে ফুঁক দিয়ে দেন, নেন, অসুবিধা নেই। কিন্তু যদি না নেন, এটি হচ্ছে মুস্তাহাব উত্তম স্তর, উত্তম দরজা, আপনি উত্তম স্তর হাসিল করলেন। এই একটি। আর একটি কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াক্তাউন, দাগ দেয় না। প্রাচীন যুগে শরীরে দাগ দাগানোর মাধ্যমে দেখেছেন সুডানিদেরকে, বেশিরভাগ সুডানি, আর চরম শির বিদাত এগুলি আছে তাদের মধ্যে, তো এইরকম দাগ দেওয়া, শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেওয়া, ওর মাধ্যমে কিছু রক্ত বেরোল, আর গরম গরম লোহা পুড়িয়ে দাগানো হয়, তো গরম লোহা পুড়িয়ে শরীরে দাগালে ওর একটা প্রতিক্রিয়া আছে, যার ফলে বেশ কিছু রোগ দূর হয়, বেশ কিছু শরীরের অসুবিধা ব্যাধি দূর হয়, এটা সত্য। কিন্তু তারপরও আপনি এই দাগের কাজ, লোহা পুড়িয়ে দাগের কাজ, শরীরে দাগানোর কাজ করবেন না, কারণ এতে মানুষের একটা টান আছে, অন্তরের সম্পর্ক আছে ওইদিকে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ হওয়া সত্ত্বেও বলেছেন, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তাদের একটি গুণ হচ্ছে যে তারা শরীর দাগায় না। তৃতীয় গুণ হচ্ছে যে তারা ওয়ালা ইয়াতাতায়ারুন, হ্যাঁ, কুলক্ষণ নেই না, কুলক্ষণ নেই না, কোনো কাজে বের হয়েছে আর বের হওয়ার পরে রাস্তায় দেখলো যে একটা বড় দুর্ঘটনা, তখন মনটা খারাপ হয়ে গেল, জি, বিভিন্ন রকমের, কুলক্ষণের কোনো স্টেশন নেই, বহু রকমের রয়েছে, আমি একটা উদাহরণ দিলাম। অথবা সকালবেলা আমরা ছোটকালে শুনেছি, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনতাম, যাই রে আজকে সকালে বের হইতে চামারের মুখ দেখে নিলাম রে, এই ডোমের মুখ দেখে নিলাম, হ্যাঁ, আশেপাশে তো হিন্দু ডোম মেথর বাস করে, ওদের সর বেরিয়ে গেছে, সকালে বেরিয়েছে কোনো জায়গায় আর দেখলে রাস্তায় একটা সর দেখলাম, সকালে উঠেই শুকুরের মুখ দেখলাম, আজকে কাজটাই মনে ভালো হবে না, দিনটাই বেকার যাবে। আজকাল অ্যাক্সিডেন্ট হলে মানুষ এরকমই মনে করে, যাচ্ছিলেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, এখানে যখন অ্যাক্সিডেন্ট তাহলে আগামীতে যে 400 কিলোমিটার পড়ে আছে, রিয়াজ যদি কি না হয়, এই যে কুলক্ষণ নেওয়া, বুঝতে পারছেন তো? এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না, এগুলি ভালো না, এগুলি করবে না, কুলক্ষণ নেবে না। ভালো লক্ষণের কথা যদি নেই তো আছে ফাল, যেটাকে বলা হয়, ভালো লক্ষণ যদি নেন, কোনো ভালো একটা জিনিস দেখলেন, ভালো লাগলো, ভালো একটা নাম শুনলেন, ভালো কথা, ভালো লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলিকে পছন্দ করেছেন। কিন্তু কুলক্ষণ নেওয়া না, নেবেন না, এটা নিষিদ্ধ, নবী সাল্লাম নিষেধ করেছেন। আত্মীয়ারা তো শিরকুন, এই ক্ষেত্রে বলা যাবে না যেটি জায়েজ না, কারণ নবী সাল্লাম বলেছেন আত্মীয়ারা তো শিরকুন, যদিও ছোট শিরক। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর ভরসা রাখে। তো কি বলছিলাম, আসল কথা শেষ করি, তারপর হাদিস শুরু করিনি, কিন্তু হাদিসের অংশ এই জন্য বলতে হলো যে বিনা হিসাবে জান্নাতে যেতে হলে কি আছে, একটা মুস্তাহাব স্তর আছে, সে মুস্তাহাব স্তরে পৌঁছিতে হবে, তা হচ্ছে যেগুলি জায়েজ, কিন্তু সেগুলিতে হয়তো অসুবিধা হতে পারে, ভবিষ্যতে আপনার ঈমান দুর্বল হতে পারে, সেই কাজটা করবেন না। এর উদাহরণ আমি সুন্নত নামাজের ক্ষেত্রে দিই, কারণ এশার নামাজের আগে এক ভাই সুন্নত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন আর উনি এখানে মজুদ আছেন। সুন্নতের রাতে বা দিনে, রাতের 12 রাকাত সুন্নত, ঠিক না? সুন্নতের রাতে বা ছেড়ে দেওয়া এমন অপরাধ নয়, ঠিক না? কিন্তু বিশেষ করে ফজর নামাজ নবী করিম সাল্লাল্লাহু কখনো ছাড়েননি, সফরও ছাড়েননি, সুতরাং ওই ওই ক্ষেত্রে বড় তাকিদ আছে। আল্লাহ নবী যখন ছাড়েননি, কিন্তু সফরে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য সুন্নত ছেড়ে দিতেন, ফজর সুন্নত ছাড়া আর বেতর ছাড়া। তো এই সুন্নত ছেড়ে দেওয়া জায়েজ না জায়েজ নয়, আপনার তাড়াতাড়ি করে বাচ্চা নিতে স্কুলে যেতে হবে যারা স্কুলের গাড়ি চালান। আমাদের অনেক সময় এরকম হয়, আগে নিতে হবে না হয় পরে নিতে হবে। আগে নিতে গিয়ে দেখা গেল যে বাচ্চা নিতে নিতে একামতের সময় হয়ে গেল, তো আমি তো সুন্নত পেলাম, বা পরে তাড়াতাড়ি বেরোইতে হবে, অনেক সময় এরকম সমস্যা হয়। বিশেষ করে মেয়ে যদি থাকে, যারা মেয়ের সময় জানেন, ও ভিতরে ঢুকে দেয়, ভিতর থেকে এখন ডাকাও মুশকিল, এখানে মাইক দিয়ে ডাকে না কখন বাচ্চা আসবে। এছাড়াও বহু রকমের কাজ আছে, মানুষের ব্যস্ততা আছে, আপনার কফিলের ডিউটি আছে, সাথে সাথে দোকান খুলতে হবে। আপনি সুন্নত পড়তে থাকলে কফিল হয়তো অসন্তুষ্ট হতে পারে, ও বলছে তোমার ফরজ কাজ করে আসো আর তুমি সুন্নত পড়ে তোমার সময় পড়ো, তুমি তাড়াতাড়ি এখানে কাস্টমার দাঁড়িয়ে আছে লাইন লেগে আছো, তুমি সুন্নত পড়তে থাকবে। বলছে ঠিক আছে আপনি শুনুন, কারণ এখানে আপনার ফরজ কাজ, ডিউটিটা ফরজ কাজ আর ওটা সুন্নত কাজ। তাহলে এইরকম যদি সুন্নত ছুটে যায় তো জায়েজ, কিন্তু সুন্নত পড়া মুস্তাহাব ভালো। তাহলে তাওহীদের উচ্চ স্তরে পৌঁছার জন্য কি করতে হবে? মুস্তাহাব কাজ করতে হবে। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে এই সুন্নাত গুলিও কি করতে হবে? পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া জায়েজ কিনা? না, পড়তে হবে। সারা জীবন যদি না পড়েন আল্লাহ ধরবেন না কাল কিয়ামতে, কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবেন আপনি, তাহলে মুস্তাহাব কাজগুলিও আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আমলে পরিণত করতে হবে, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া হবে, এইভাবে ইত্যাদি ইত্যাদি। তো আগে বড়া যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উম্মত ছিলেন। উম্মতের বহু অর্থ হয়, তার মধ্যে এখানে অর্থ ইমাম, তিনি ইমাম ছিলেন, মানে তিনি ছিলেন আমাদের আদর্শ। ইমাম মানে আদর্শ। ইমাম কাকে বলা হয়? যিনি সামনে আছেন। নামাজের ইমামকে আমরা আদর্শ মনে করে তার অনুকরণ করি, তিনি ঝুঁকলে ঝুঁকছি, রুকুতে গেলে রুকু, সেজদা গেলে সেজদায়, তিনি ভুল করে উঠে গেলেন তবু উঠে গেলাম, বাধ্য আমরা, উপায় নেই, উঠতে হবে। তিনি সহসিদ্ধা করছেন, ভুল করেছে, তিনি সহসিদ্ধা করবেন, তিনি আমরা কেন সহসিদ্ধা করবেন, আমরাও সহসিদ্ধা করছি, ইমাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত ছিলেন, মানে একটি তাফসির, যেটি প্রসিদ্ধ তাফসির, যদিও আপনারা হয়তো মানে শব্দের সাথে ওর সম্পর্ক একটু কম, কিন্তু উম্মত মানে হয় ইমাম, একাই তিনি উম্মত ছিলেন একটি অর্থ, আরেকটি হচ্ছে ইমাম ছিলেন। ইমাম কেন, ইমামকে উম্মত কেন বলা হয়? যে যেমন বড় দল দেখলে, একটি দল দেখলে মানুষ বলে যে না চলো এদের সাথে চলো, দলের সাথে থাক। তো ইব্রাহিম আলাইহিস সালাম একা থাকলেও তিনি এমন আদর্শ মানুষ ছিলেন যে বিশাল একটি দলের মত, বিশাল একটি জামাতের মত। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ, অনুসরণীয় ছিলেন, ইমাম ছিলেন। এবং উম্মত যদি বলা হয় তাহলে এই অর্থ নেওয়া যেতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন, একাই এক উম্মত ছিলেন। একটি উম্মত যেই কাজ না করতে পারে, যেই সাহস না করতে পারে, যেই দিনের খেদমত না করতে পারে, তিনি একাই করেছেন। আমরা এতগুলি মানুষ আছি, যদি এখন বলি যে ভাই আমরা সবাই মিলে চলেন, গিয়ে যেখানে শিরকের আড্ডা, গিয়ে আমরা মাজার ভেঙে আধা হাতের, যেমন সাধারণ কবর থাকে, সাধারণ মানুষের মুসলমানের কবর থাকে, সেই রকম কবর করে দেব, যেখানে আল্লাহ ছাড়া সেজদা হচ্ছে সেই কবর রাখবো না। আমাদের যে সামনের লোকেরা আছেন মনে হয় সাহস করবেন না, এই ঝুঁকিপূর্ণ ব্যাপার, এই রিস্ক নেওয়া যাবেন না, এ বড় সমস্যার ব্যাপার রয়েছে। এক সমস্যা না, একটা হচ্ছে সামাজিক সমস্যা, দেশের লোক দেশে থাকতে দেবেন, এক হচ্ছে সরকারি সমস্যা, বাংলাদেশে সরকার আপনাদেরকে বড় চরম অপরাধী করে ভিতরে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, সন্ত্রাসী কেন কবর মাজার ভাঙতে গেলে? তো কথা হচ্ছে যে আমি বলছি না যে আপনারা ভাঙতে যান, কিন্তু এত বড় একটা উম্মত, এই 60-70 জন 80 জন লোক সাহস করছেন না, হাজার হাজার লোক, হাজার হাজার লোক সাহস করবেন না, 10,000 লোক যদি হন, আমাদের দেশে একটা সাধারণ ওয়াজ মাহফিল হলে 30-40-50 হাজার লোক হয়। এই আমাদের ভাই এক ইজতেমাতে থেকে আসলেন রাজশাহীতে, 40,000 লোক, তাই না? এই 40,000 লোক কি সাহস করবে বাংলাদেশে যে চলো গিয়ে আমরা মাজার ভেঙে দিই? সমস্যা আছে, কারণ 40,000 যদি সাহস করে তো 5 কোটি 7 কোটি 10 কোটি ওইদিকে বিরোধী আছে, তাহলে ঝুঁকিপূর্ণ ব্যাপার স্যাপার। তো আমরা 40,000 লোকে জানা করতে পারছি, ইব্রাহিম আলাইহিস সালাম একাই কুড়াল নিয়ে গিয়ে মূর্তিগুলোকে কি বললেন, ভেঙে সবকে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়ার পরে যে ওই বড় মূর্তি ছিল তার কাঁধে কুলাড়ি ঝুলিয়ে দিলেন। বাল ফালাও কবীরো মাদা ফাসালুহু মিন কানু ইয়ানতিকুন, জিজ্ঞাসা করো বড়কে, যদি বলতে পারো তো সেই করেছে, ওকে জিজ্ঞেস করো। তাদের বড় করেছে। তাদের বড় কে? একটি অর্থাৎ তাদের বড় আমি ইব্রাহিম, তারা যদি বড় হইতো আমি ভাঙতে পারতাম, অর্থাৎ তাদের বড় করেছে অর্থাৎ আমি ইব্রাহিম করেছি। তো ইব্রাহিম আলাইহিসসালাম একাই মূর্তি পূজাকে ধ্বংস করে দিলেন, আর আমরা শুধু কথাই বলতে সাহস করি না, ভাঙা তো দূরের কথা, ভাঙাটা বাদ দেন। অনেকে বলছেন, একটু আগে বলছিলেন, আমাদের ভাইরা বলছিলেন যে চরমনের কি আসে দেশে গিয়ে শোনানো, বলছিলেন না ভাই আপনি, দেশে গিয়ে শোনানো এক বিপজ্জনক ব্যাপার, কাউকে দিলে সারা এলাকা আমার বিরুদ্ধে শুধু বলবে না, ঘর বাড়ি ভাঙচুর করতে চলে আসবে। আর করেছে, খুলনার মাওলানা আব্দুর রব সাহেবের বাড়ি ভাঙচুর করেছে, তার ইসলামিক লাইব্রেরির পুরো কিতাবাদি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে, সব করেছে, বাড়ি আগুন লাগিয়েছে, সব করেছে। এরাই যাদের কথা বললাম, তাহলে এইসব ঝুঁকি আছে, দেখেন আমরা সাহস করছি না। আরে একটা ক্যাসেট শুধু পৌঁছাবো সেই কি সাহস আমাদের হচ্ছে না? আর ইব্রাহিম আলাইহিসসালাম ভেঙে দিচ্ছেন মূর্তি। তো ইব্রাহিম আলাইহিসসালাম একাই এক উম্মতের কাজ করেছেন, কানেতাল্লিল্লাহ, এবং তিনি আল্লাহর অনুগত ছিলেন সর্বদা, যিনি আনুগত্য করেন, কানে সবসময় অনুগত ছিলেন, হানিফা, এবং সমস্ত বাতিল থেকে, বাতিলের পূজা থেকে, বাতিলের উপাসনা থেকে, বাতিল পন্থা থেকে তিনি আল্লাহর দিকে ঝুঁকেছিলেন। সেসব দিক থেকে, বাতিল দিক থেকে ফিরে গিয়ে তিনি কোন দিকে ঝুঁকেছিলেন? হানিফার মানে মায়েলান, আল্লাহর দিকে তিনি ধাবিত ছিলেন। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি গুণ বললেন? এক তো একাই তিনি ইমাম ছিলেন বা উম্মত ছিলেন, আর তিনি অনুগত ছিলেন। অনুগত থাকা মানে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান পালন করেছেন, কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ, অবৈধ কাজ করেননি। তিনি সমস্ত বাতিল থেকে তিনি আল্লাহর দিকে ঝুঁকেছিলেন, তার মানে তার মধ্যে কোন রকমের বিদাত ছিল না, বিদাত ছিল না। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তার মধ্যে শিরকও ছিল না। আর এই তিনটি কথা বললাম, যদি আপনাকে তাওহীদের বাস্তবায়ন করতে হয় তো শিরক মুক্ত হইতে হবে, বিদাত মুক্ত হইতে হবে, পাপ মুক্ত হইতে হবে, একবার খুব সহজ ভাষা এখন, ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতে এই তিনটি দিকে ইঙ্গিত করেছেন। সূরা নাহল আয়াত নম্বর 120 আল্লাহ পাক আরো বলছেন যে আল্লাহর নেক বান্দা মুমিনদের, মুমিন মানে সাধারণ মুমিন না, মুমিন দুই ভাগে বিভক্ত হচ্ছে, আম মুমিন, জনসাধারণ মুসলিম, মুসলিম জনসাধারণ, আর খাস মুমিন, বিশেষ মুমিনদের যারা সত্যিকার ইমানদার, খাঁটি ইমানদার, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা মুমিনুনে ওয়াল্লাযিনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন, ওরা তো তারাই যারা তাদের রবের সাথে শিরক করে না, শিরক করে না। কারণ সাধারণ মুমিন মুসলিমদের কথা বলি যদি, তাহলে সাধারণ মুমিন মুশরিক শিরক করছে, কেউ তাবিজ ঝুলিয়ে শিরক করছে, কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম খেয়ে, বাপের কসম আর মায়ের কসম খেয়ে শিরক করছে, কেউ হাতে বালা রেখে আর পায়ে ঘা হয়ে গেছে সেই জন্য ওই কি বাঁধে সুতা তাগা, তাছাড়াও আপনার চুলে আপনার ওই কড়ি, কড়ি দেখি ছোটকালে চুলের মধ্যে কড়ি ঢুকিয়ে কড়ি বেঁধে রাখে, এসব শিরক করে, তা তো মুসলমান। তাদের অনেকে পাঁচ ওয়াক্ত নামাজি, অনেকে দাড়িওয়ালা, জি অনেকে এসব দিক দিয়ে সব ফুল আছে, কিন্তু নেই কি শিরক থেকে বাঁচে না, শিরক থেকে বাঁচে না। এই জন্য এই গুণ আল্লাহ যে বর্ণনা করেছেন, জনসাধারণ মুসলিমের নয়, খাস মুমিন, বিশিষ্ট মুমিন, যারা যারা তৌহিদবাদী, সত্যি তৌহিদের প্রতিষ্ঠাকারী মুমিন, তারা রবের সাথে শিরিক করে না, ছোট শিরক হোক, বড় শিরক হোক, গোপনীয় শিরক হোক, প্রকাশ্য হোক, কোন রকমের শিরিক করে না। এখন হাদিসটি আসুন, হোসাইন বিন আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন, তাবি কাল কুন্ত ইন্দা সাইয়িদ ইবনে জুবাইর, সাইয়িদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি তিনি প্রখ্যাত তাবি, এই সাইয়িদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি ছিলেন বলছেন, ফাকাল সাইয়িদ ইবনে জুবাইর তাবেঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আইয়াকুম রাআল কাওকাব আল্লাযী ইনকাদাল বারিহা, গত রাতে একটি তারকা খসে পড়েছে, তোমাদের কে দেখেছে? তারকাগুলি খসে পড়ে যে দেখা যায় না, তো গত রাতে হয়েছিল, সাইয়িদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি হয়তো দেখেছেন বা খবর পেয়েছেন, তিনি বললেন যে গত রাতে যে তারকা খসে পড়েছে তোমাদের কেউ দেখেছে কি? ফাকুল তো আনা, তখন হোসাইন বিন আব্দুর রহমান বলছেন যে আমি বললাম যে হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি, রাত্রে তারকা খসে পড়তে দেখেছি। এতে ধারণা হতে পারে ওই ব্যক্তি সম্পর্কে যে রাত্রে যখন গভীর রাত্রে তারকা খসে পড়তে দেখেছে, তার মানে লোকটি তাহাজ্জুদ পড়তে উঠেছিল, হ্যাঁ দিয়ে হয়তো দেখেছে, এরকম ধারণা হতে পারে না? পারে না, যাতে করে যে আমল আমি করিনি সেই সম্পর্কে আমার আমাকে না ভাবে যে আমি এত ভালো লোক আর এত সৎলোক এত আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, এইরকম না ভাবে সেই জন্য এই ভুল ধারণা দূর করে দিতে চাইছেন, বা আমার মধ্যে যেসব গুণ নাই খামাখাতে আমাকে এত বড় আল্লাহর নেকবান্দা যেতে বা না বানিয়ে দেয়। কত সতর্ক তাহলে তারা তাদের আমল সম্পর্কে, মানে একটা কাজ আমি এমনি করতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, আর তারপরে যদি মানুষ ভাবে যে লোক তো তাহাজ্জুদ গুজার, কেন রাত্রে তারকা খসে পড়তে দেখেছে। এই জন্য সাথে সাথে চট করে বলছেন, সুম্মা কুলতু, তারপরেই আমি বললাম, আমা শুনে রাখুন কিন্তু, ইন্নি লামাকুন ফি সালাতিন, আমি কোন নামাজে তাহাজ্জুদে ছিলাম না, তাহাজ্জুদে ছিলাম না। কারণ প্রশ্ন উঠছে যে তাহাজ্জুদে ছিলে না, তাহলে গভীর রাত্রে তারকা খসে পড়লো তুমি দেখলে কি করে? বলছেন ওয়ালা কিন্নি লো দেখত, ব্যাপার এই ছিল যে আমাকে বিচ্ছুতে দংশন করেছিল, বিচ্ছুতে আমাকে দংশন করে নিয়েছিল, এই দংশনে পেরেশান ছিলাম, ছটপট করছিলাম, সারা রাত ঘুম হয়নি, তাই দেখেছি তারকা খসে পড়তে দেখেছি। কত সতর্কতা! কালা ফামা সানাতা, তোমাকে যখন বিচ্ছুতে দংশন করলো তো কি করলে তুমি? বলছে ইরতাকাই তো, আমি ঝাড়ফুঁক করলাম, ঝাড়ফুঁক করলাম বলেছেন তিনি। কাল ফামা হামালা কালা জালিকা, তোমাকে কে করতে বললো বা কেন করলে তুমি, এর দলিল তোমার কাছে আছে করার? বলতো হাদিসুন, আমি বললাম যে একটি হাদিস আমি শুনেছি, হাদাসানাহু শাবি, ইমাম শাবি, শাবি তিনি তাবি ছিলেন, তিনি আমাকে বর্ণনা করেছেন। তালাম হাদাসাকুম, কোন হাদিস বলতো? তখন আমি বললাম হাদাসানান বুরাইদা ইবনুল হুসাইব, বুরাইদা ইবনুল হুসাইব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি, আন্নাহু কাল, তিনি বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, ঝাড়ফুঁক নেই একমাত্র বদনজর ছাড়া, আর কি ছাড়া? হ্যাঁ না, হোমা, হোমাতন মানে বিষ, হ্যাঁ বিষ, দংশন, হ্যাঁ কারো কোনো কিছুর বিষ লেগে যাও, সাপের বিষ অথবা বিচ্ছুর বিষ লেগে যাও, এ হচ্ছে হোমা। এর অর্থ এই পুরনো তো কেতাব তহিদে ভুল আছে, নতুন যেটা তহিদের ব্যাখ্যা তাতে মনে হয় ঠিক করেছে। এর অর্থ কি করেছে জানেন? জ্বর হোম্মা করে দিয়েছে, হোমাতন না পড়ে ওকে পড়ে নিয়েছে কি হোম্মা, তারপরে হোম্মা হলো এই গোলতা নেই, তাতে আছে হোম্মা আছে আর খাড়া যাবার উপরে আছে, হোম্মা মানে জ্বর, হোম্মা যার মানে জ্বর হয় সেটা হচ্ছে হা মিম আর ইয়ার উপর খাড়া যাবার, আর মিমে তাসদিদ হোম্মা, আর এটি হচ্ছে বিনা তাসদিদে হোমাতুন, হোম্মা মানে হচ্ছে বিষ লেগে যাওয়া কোনো কিছু দংশনে, সাপ অথবা বিচ্ছুর। তো নবী সাল্লাম এই হাদিসে কি বলেছেন? বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ঝাড়ফুঁকের প্রয়োজন নাই, তবে ঝাড়ফুঁক করো কিসে? বদনজর লাগলে ঝাড়ফুঁক করো, আর বিষ লাগলে, সাপ বিচ্ছুর বিষ লাগলে ঝাড়ফুঁক করো। এই হাদিসের আমি আমল করেছি, ঝাড়ফুঁক করেছি। কাল তখন বলছেন সাইয়্যিদ ইবনে জুবায়ের, কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া, ওই ব্যক্তি ভালোই করেছে যে ব্যক্তি যতটা শুনেছে ততটা সে করেছে। অর্থাৎ তুমি ভালোই করেছো, যা শুনেছো তার উপর আমল করেছো, তুমি শুনেছো যে বিষ লাগলে দংশন যদি করে সাপ বিছুতে তাহলে ঝাড়ফুঁক করা যায়, তাই তুমি করেছো, ভালো করেছো, হাদিস শুনেছো, হাদিস আমল করেছো, আর যতটা শুনেছো সেখান পর্যন্ত ক্ষান্ত হয়েছো। কিন্তু ওয়ালাকিন, তবে আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শুনিয়েছেন, সেটি একটু ভিন্ন, সেটার উপরে যদি আমল করতে পারো তাহলে আরো ভালো হয়। দুই হাদিসে দ্বন্দ্ব নেই, তাহলে আগের হাদিসে জায়েজ বলা হয়েছে যে বদনজর লাগলে কি করেন? ঝাড়ফুঁক করেন, আর ঝাড়ফুঁক কিসে করেন? বিষ, সাপ বিচ্ছুর বিষে ঝাড়ফুঁক করেন। আর এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে, তিনি বলেছেন, ওরেজাত আলাইয়াল উমাম, আমার সামনে বিভিন্ন উম্মতকে পেশ করা হইল, নবী সাল্লাল্লাহু সামনে বিভিন্ন উম্মতকে নিয়ে আসা হইল স্বপ্নে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের মর্যাদা কেমন? ওয়াহি, আল্লাহর নবী কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন চিরসত্য, কিন্তু বাকি আল্লাহর নবী ছাড়া উম্মতের যে কোনো ব্যক্তি স্বপ্ন দেখুক না কেন, স্বপ্নে হক হইতে পারে, বাতিলও হইতে পারে। আর যেহেতু জানা নাই যে আজকে রাত্রে স্বপ্নটা হক হইল না বাতিল হলো, সুতরাং স্বপ্নের উপর আস্থা করা শরীয়তে জায়েজ নয়, হারাম। স্বপ্নের উপর আস্থা ভরসা করবেন যে একজন লোকে আমি এই স্বপ্নে দেখলাম যে খুব ভালো অবস্থায় আছে, জান্নাতে চলে গেছে, আর সুতরাং সেটা কিতাবে লিখে দিলেন আর বললেন যে হ্যাঁ অমুক ব্যক্তি জান্নাতি, হ্যাঁ নয়। আর এইরকম কিসা, স্বপ্নের কিসা কাহিনীতে ভর্তি আমাদের দেশের কিছু ধর্মীয় কিতাব, যেগুলোর নাম আপনাদের আশা করি জানাই আছে, তাই না? আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের স্বপ্ন ছাড়া অন্য কারো স্বপ্নর কোনো মূল্য নেই। তবে আপনি ব্যক্তিগত জীবনে স্বপ্ন একটা দেখলেন আর তারপরে তার ফল পেলেন, ভালো পেলেন, তাহলে আপনার বিশ্বাস হলো। অথবা ভালো যদি কেউ স্বপ্নের বিবরণ দিতে পারে আর বিবরণ দেয়, তারপরে একের সাথে বলা যাবে না যে যেভাবে বিবরণ দিয়েছে সেই রকম হবে, অনেক সময় ভুল হতে পারে। আপনি কেন কেমন করে বলবেন যে স্বপ্নের বিবরণ কোরআন হাদিস ভিত্তিক নয়? এটি হচ্ছে কি, নিজের একটা অনুমান ভিত্তিক, অনুমান ভিত্তিক কিছু লোকের মধ্যে এরকম যোগ্যতা আছে, অনুমান ভিত্তিক স্বপ্নের ব্যাখ্যা যদি করে তাহলে অনেক সময় ঠিক হয়ে যায়। কিন্তু এরও কোনো ইয়াকিন নিশ্চয়তা নেই যে স্বপ্ন আপনি একটি বললেন যে শেখ আমি একটা স্বপ্ন এরকম দেখেছি, আর কেউ বলে দিল যে হ্যাঁ আপনার ভাগ্য ভালো, আপনার এই হবে সেই হবে, আর ভালো হয়ে যাবে না। আমি একবার স্বপ্নে দেখলাম, যে এক শেখ বক্তব্য করছেন আর আমি তার পাশে দাঁড়িয়ে আমিও তার হেল্প করছি বক্তব্য, আমিও কিছু বলছি আর উনিও বক্তব্য করছেন, উনি আরবিতে বলছেন আর আমি তার হেল্প করছি, দাঁড়িয়ে আছি পাশে, আর সামনে দেখছি বাদশা ফাহাদ আর তাকে বক্তব্য করছে, আর খুব শক্ত ভাষা এরকম বক্তব্য করছে, আপনি এই রকম ভাবে চলে আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ এইরকম বক্তব্য করছে আজকে থেকে 6-7 বছর আগে। স্বাভাবিক এইরকম স্বপ্ন দেখলে মনের মধ্যে একটা কি জাগে, কৌতূহল যে ব্যাপারটা কি, এরকম স্বপ্ন কেন দেখলাম, এইরকম কেন স্বপ্ন দেখলাম। হজের মৌসুম তারপরে পড়েছিল, হজে গেলাম, হজে গিয়ে হজে আমার ডিউটি ছিল, এক মাস মক্কাতে ডিউটি ছিল, তো ওখানে গিয়ে বড় বড় শেখেরা সব বিভিন্ন জায়গা থেকে এসেছে, একজন শেখ আদেল সুবাই বলে রিয়াজ আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটিতে উনি পড়ান, তার সাথে আগে থেকে একটা পরিচিত ছিল, তার বাপদাদার বাড়ি এখানে দাম্মামে ওই আলমানি হসপিটালের কাছে, এখান থেকে একটু পরিচয় ছিল। ওখানে দেখা শেখাতে একই জায়গায় একই ডিপার্টমেন্টের ডিউটি, একই জায়গায় ডিউটি পড়েছে, তো ওনাকে বললাম যে আমি স্বপ্ন দেখেছি কিন্তু এই স্বপ্ন তো ওই তো খুব মানে আসলেই বিপজ্জনক স্বপ্ন, যে বাদশাকে সম্বোধন করে এই আপনি আল্লাহকে ভয় করুন জবাব দিতে হবে কেমতে এই হবে সে হবে এরকম বক্তব্য করা, এরকম স্বপ্ন, আর তার সাথে আমি সহযোগী দাঁড়িয়ে আছি, কোথায় স্বপ্ন আমার আর উনি বিবরণ, উনি ওনার সম্পর্কে শুনেছিলেন বিবরণ কিছু দিতে পারেন, তো বিবরণ উনি দিলেন এই, তখন আমার কিন্তু যেটা কাজ হয়েছে সেটা বিবরণ উনি দিলেন, স্বপ্নের বিবরণ আপনার হয়ে গেছে, আমার কাছে স্বপ্নের বিবরণ আপনার হয়ে গেছে, কি বলছে যে আপনার হজের এই ডিউটিতে আসবেন সরকারি ডিউটিতে, আপনি ইসলামী সেন্টার দাম্মাম থেকে আর এসে সরকারের পক্ষে বাদশাহ ফাহাদের পক্ষ থেকে আপনি দিনের কথা সারা বিশ্বের মানুষকে এখানে হাজিদেরকে বলবেন, এ হচ্ছে ব্যাখ্যা, কোথায় আমার স্বপ্ন বাদশাহকে আমি করছি। হ্যাঁ, আর ওখানে দেখছি যে ব্যাখ্যা হচ্ছে ওই যে আমি যে এক মাসে ডিউটিতে গিয়েছি সারা বিশ্বের হাজিদেরকে দিনের কথা তৌহিদের কথা শোনা যে বাদশাহর পক্ষ থেকে গেছি, তো অনেক সময় স্বপ্ন সত্য হয় আবার অনেক সময় স্বপ্ন ভুল হয়, অনেক সময় স্বপ্ন এমন ভুল হয় শয়তান পরেশান করে, শয়তান পরেশান করে ফেলে এমন স্বপ্ন খারাপ আজে বাজে স্বপ্ন দেখে আমাদের মতো লোককে পরেশান করে। তাহলে মানুষের স্বপ্ন সব সময় সত্য হবে না, আম্বিয়া কেরাম ছাড়া কখনো সত্য হইতে পারে, জানাও নেই সত্য কি মিথ্যা, বাহ্যিক অনেক সময় আবার স্বপ্ন খারাপ, অনেক সময় ওর রেজাল্ট হয়তো ভালো, আবার অনেক সময় বাহ্যিক ভালো দেখা যাচ্ছে স্বপ্ন খুব ভালো কিন্তু রেজাল্ট খুবই খারাপ, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে স্বপ্নে। স্বপ্নের পিছনে পড়িয়েন নাকি, স্বপ্নে কিন্তু ইন্টারেস্ট আছে, দেখছেন সবাই একেবারে মনোযোগ সহকারে কিন্তু স্বপ্নের কথা শুনছেন। তো নবী করিম সাল্লাম যে দেখলেন বিভিন্ন উম্মতকে, আল্লাহর নবীর সামনে আদম আলী ইসলামের যুগ থেকে নূহ আলী ইসলামের জামানার লোক, ইদ্রিস আলী ইসলামের জামানার লোক, ইব্রাহিম আলী ইসলামের জামানার লোক, মুসা আলী ইসলামের জামানার লোক, সমস্ত লোককে নিয়ে এসে দেখানো হচ্ছে, ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেখানো হচ্ছে, সমস্ত উম্মতকে নিয়ে এসে দেখানো হচ্ছে, ফারায়তুন নবী আরো কত নবী, যেই নবী গণের আল্লাহ পাক উল্লেখই করেনি কোরআন কারিমে তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, আর তাদের সাথে বিভিন্ন অবস্থা দেখছেন, কি দেখছেন, আমি কোন নবীকে দেখলাম ওয়া মাহুর রাহতু, তার সাথে দেখলাম যে একটি ছোট্ট দল আছে, তার সাথে ঈমান নিয়ে এসেছে কিন্তু একটা ছোট্ট দল 25-50 জন 100 জন 200 জন এরকম, ওয়ান্নবী ওয়া মাহুর রাজুল ওয়া রাজুল, এমনও কোন নবী দেখলাম যার সাথে মাত্র একজন দাঁড়িয়ে আছে, তার উম্মত একজন হয়েছে, একজন মাত্র কলেমা পড়েছে, আবার কোন নবী দেখলাম ওয়া রাজুল, মানে দুইজন কলেমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র দুইজন ঈমান নিয়ে এসেছে। এখানে আমরা যারা দাওয়াতি কাজ করব, প্রত্যেকে দাওয়াতি কাজ করব, আমরা কেউ হয়তো একটু দূর পর্যন্ত করব, গোটা গ্রামবাসীকে জানাবো, এলাকাবাসী ডিস্ট্রিক্টবাসীকে জানাবো, দেশবাসীকে জানাবো, বিদেশি লোককেও জানাবো, আর কেউ এমন আছি যে নিজের বাড়ির পরিবারকে জানাবো, কিন্তু প্রত্যেকে কিন্তু দাওয়াতি কাজ করব, আমরা করব না, আপনাদের ফরজ নয় যে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে পর্দা শেখাবেন, তাওহীদ শেখাবেন, শিরক বিদাত থেকে বাঁচাবেন, গোনাহ থেকে বাঁচাবেন, আপনার মাকে শিরক বিদাত থেকে, আপনার মায়ের গলায় তাবিজ আছে, এখানে তাবিজ আছে, হাতে কলম যে বালা আছে ইত্যাদি, বাঁচাবেন না শিরক বিদাত থেকে, মা যায় মাজারে, আটরসি যায় মাইজ ভান্ডারি যায়, যায় আপনার ফুরফুরা যায়, যায় আপনার শাহজালালে যায়, বাঁচাবেন না, যায় আজমিরে বাঁচাবেন না, নামাজ পড়ে না আপনার ভাইয়েরা বোনেরা নামাজ পড়ে না, পর্দা করেন, তাদেরকে এইসব গুণা থেকে বাঁচাবেন না, বিদাত করে, মিলাদ করে, কত রকম বিদাত করে, নিয়ত পড়ে আর বিদাতে শেষে, সেসব বিদাত থেকে বাঁচাবেন না, বিয়ে শাদির বিদাত করে, সেসব বিদাত থেকে বাঁচাবেন না। তাহলে এগুলি হচ্ছে আপনার দাওয়াত, আপনার পরিবারকে বাঁচা, কু আনফুসাকুম আহলিকুম, প্রথম দাওয়াত দিবেন আপনি নিজের পরিবারকে নিজের নাফসকে বাঁচাবেন, প্রথম শিক্ষা এলম হাসিল করে সঠিক, তারপর আমল করবেন, আর তারপর উপর আমল করে তারপর নিজের পরিবারকে আপনি জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবেন। তা আমরা যখন প্রত্যেকে দাওয়াতের কাজ করব, তো এখানে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এই হাদিস। এই হাদিস যদি আপনি ভালো করে একটু চিন্তা করুন, যে নবী যার কাছে জিব্রাইল ওয়াহী নিয়ে আসছেন, আমাদের নবীর কথা বলছি না, অন্য আগের নবীদের কথা, অনেক নবী, হ্যাঁ, জিব্রাইল ওয়াহী নিয়ে এসেছেন, অনেক সময় তাদের কাছে সহিফ আল্লাহর পক্ষ থেকে কিতাব হয়তো এসছে, আর ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসছে মাত্র একজন অথবা দুইজন। আপনার বাড়িতে চিন্তা করুন কজন সদস্য আছে, আমাদের দেশে যে পারিবারিক কাঠামো, কমের পক্ষে দশজন সদস্য হয়তো আছে, দু চার পাঁচ ভাই আছেন, আর পাঁচ ভাই থাকলে তো পাঁচ ভাইয়ের পাঁচটা স্ত্রী আছে, ভাবিরা আছে, হ্যাঁ, তারপরে বোনেরা আছে যারা আসা যাওয়া করছে, বিয়ে শাদী হয়ে গেল, মা বাবা আছে, তো হয়ে গেল। আমাদের দেশে কমের পক্ষে একটা পরিবার বাড়িতে পাঁচজন থেকে দশজন, বিশ জন, পঞ্চাশ জনও থাকে, এমনও পরিবার আছে পঞ্চাশ জন সদস্য নিয়ে তারা একসাথে খাওয়া দাওয়া করছে। আমি একটি পরিবারের কথা জানি, এককালে আমার এক বন্ধু মানুষ ছিল, তো ওরা ওদের ফুফু খালা সব একসাথে খেত, আর বাচ্চা যা আছে সবাই, আর আর ওই নাতি নাতনি সব হয়ে গেছে, সব একসাথে খাওয়া দাওয়া করে, বলছে একশোর বেশি, একশোর বেশি সদস্য নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে। তাহলে আপনি যদি বাইরে ইসলামের দাওয়াত নাও দিতে যান, আপনি নিজের বাড়িতে যদি ইসলামের দাওয়াত দেন, কতজন আপনার বাড়িতে, আপনার বাড়িতে মামারা রয়েছে, মামানিরা রয়েছে, তার মামা তো ভাই রয়েছে, বোন রয়েছে, ইত্যাদি করে ধরলে দেখা যায় যে পঁচিশ জন আমার বাড়িতে আছে। এই পঁচিশ জনের মধ্যে যদি পাঁচজন শোনে, পাঁচজনও না শোনে, দুইজন শোনে, একজন শোনে, তাও বলবেন যে এমন নবী গিয়েছেন যে মাহুর রাজল আর রাজল আনে, একজন ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে, আমার হাতে আলহামদুলিল্লাহ, আমার মামার বাড়িতে, আমার বাবার বাড়িতে, আমার ভাইদের মধ্যে একজন তো নামাজি হইল, একজন তো শিরক বিদাত ছাড়লো, একজন তো পাপ করা হারাম খাওয়া ছাড়লো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেহনত নষ্ট হয়নি, আমার মেহনতের নাকি আমি পেয়ে গেছি, বাকি ফলের মালিক আল্লাহ, রেজাল্ট ফলাফল কতটুকু আল্লাহ দেবেন সেটা আল্লাহর কাজ, নিরাশ হওয়ার কিছু নেই। এমন নবী হবে যার সাথে একজন মুসলমান হবে, দুইজন মুসলমান হবে, ওয়ান নবী, আরো শোনেন, এমন নবী দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি তার সাথে একটিও লোক নেই, অর্থাৎ একজনও কলমা পড়েনি, মুসলমান হয়নি, একজনও ঈমান নিয়ে আসেনি। তাহলে যদি আপনার কথা একজন উপর আসর না করে, কেউ যদি আপনার কথা না শুনে, তো বলুন আলহামদুলিল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব, আমার কাজ ছিল পৌঁছে দেওয়া, ভাইরে পৌঁছে দিলাম তোমাদেরকে, বাবাই তোমাদেরকে পৌঁছে দিলাম, এখন ওয়ালাইকুমুল হিসাব, হিসাব দিতে হবে তোমাদেরকে, কাল কিয়ামতে আমার গলা ধরতে পারবে না যে আমি বলিনি কেন সৌদি আরব থেকে, তৌহিদের দেশ থেকে তৌহিদ শিখে এসেছিলাম, সুন্নত শিখে এসেছিলাম, আর এই বিদাত শিরক এগুলি এগুলি সম্পর্কে বলিনি কেন, এই কথা বলতে পারবে না, আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে, তা আমি শিরক বলে দিলাম, তোমরা মানো আর না মানো, ইত্যাদি ইত্যাদি। এমন নবী দেখলেন যার সাথে একজন মুসলমান হয়নি। আমি এখানে একটি কথা বলি, ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান থেকে শুরু করে বর্মা পর্যন্ত, এই বিশাল 5000 কিলোমিটার এরিয়া, 5000 কিলোমিটার এরিয়া, এই এরিয়াতে কোন নবীর খোঁজ পাওয়া যাচ্ছে ইতিহাসে? আল্লাহ যে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, তাদের অধিকাংশ শাম দেশে, প্যালিস্তানে, ফিলিস্তিনে, আর না হলে এই আরব আরব উপদ্বীপে, ঠিক না, আর না হয় ইরাকে কিছু অল্প, বেশিরভাগ শাম দেশে আর ফিলিস্তিনে। তাহলে বাকি সারা বিশ্ব, তাতে রয়েছে জাপান, মালয়েশিয়া, ধরলাম যে ওইদিকে না হয় অত দূরে মানুষ ছিলই না হয়তো, কিন্তু ভারতের সভ্যতা তো প্রাচীন সভ্যতা, প্রায় 4-5 হাজার বছর আগের সভ্যতা বা তারও বেশি হয়তো। তাহলে এই ভারতে কি কোনো নবী আসেনি? নবী আসেনি? আল্লাহ বলছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, আল্লাহ কোরআনে বলেছেন এমন কোন জাতি সম্প্রদায় নেই যেখানে আমি নবী পাঠাইনি। তাহলে ভারত বাংলাদেশের নবী পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, বিভিন্ন হেকমতের জন্য উল্লেখ করেননি। হতে পারে যে পুত্তলিক মূর্তির পূজকরা, কট্টরপন্থী, তারা সেই নবীর ওপরে একজন ঈমান নিয়ে আসেনি, আল্লাহ পাক তার ঘটনা উল্লেখ করেননি। ওয়ান নবী লাইসা মাহু আহাদ, ভারত উপমহাদেশ থেকে, বাংলার জমিন থেকে, আর পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের জমিন থেকে এমন নবী উঠবেন কাল কিয়ামতে যে আল্লাহ আমি তো এই দেশে এসেছিলাম তোমার পক্ষ থেকে নবী হয়ে, একজন মুশরিক পুতুলের পূজারী মুসলমান হয়নি, ইমান নিয়ে আসেন বলবে অন্নবী ওয়ালাইসা মাহু আহাদ। তারপরে দুটি উম্মতকে আরো দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ রফি আলী সাওয়াদুন আজিম, হঠাৎ করে আমার সামনে একটি বিরাট দলকে নিয়ে আসা হলো, সাওয়াদ মানে জামাত আর আজিমন মানে বড় দল, একটি বড় দলকে নিয়ে আসা হলো, সামনে পেশ করা হলো, ফাজানান্ত উঁচা করা মানে পেশ করা হলো, ফাজানান্ত আন্নাহু উম্মতি, আমার ধারণা হলো যে এত বড় দল তখন এটি আমারই উম্মত হবে, ফকিল আলী আমাকে বলা হলো যে না আপনার উম্মত না, হাজা মুসা ওয়া কওমুহু, এই যে মুসা আলাইহিস সালামকে দেখছেন আর তার সাথে তার জাতি, তার কওম, তার উম্মত। ফানাযারতু, আবার দেখলাম, ফাইজা সাওয়াদুন আযীম, আর একটি বড় জামাত, বড় দল, আর একটি বড় দল দেখলাম, আগের চাইতে বড় দল। ফকিল আলী আমাকে বলা হলো হাযিহি উম্মাতুকা, এই হচ্ছে আপনার উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের দৃশ্য দেখিয়ে দেওয়া হলো। আজকে দুনিয়াতে কাল্পনিক ছবি করে দেখাচ্ছে, দেখাচ্ছে না? প্রাচীন যুগের ওই যুদ্ধগুলো কেমন করে দেখাচ্ছে আজকাল, দেখাচ্ছে না? দেখাচ্ছে যুদ্ধ করে যে বদর ওহদ কেমন করে হয়েছে, দেখাচ্ছে ছবিতে, মনে হচ্ছে যে ওই যুগের মনে হচ্ছে ভিডিও ক্যামেরা করা হয়েছে, আসলে কিছু নয়, দেখাচ্ছে। মোগলদের যুগে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো দেখাচ্ছে, তখনকার যুগে কি সব ব্যবস্থাই ছিল না? তো মানুষ যদি করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্য সারা বিশ্বের মোমিন মোমেনাতকে দেখিয়ে দিতে পারে না যে আপনার উম্মত দেখে নেন, আল্লাহ পাক দেখিয়ে দিলেন। আর আপনার এই উম্মতের সাথে বা এদের মধ্যে রয়েছে 70,000 লোক, ইয়াদখুলুন আল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে, বেগাইর হিসাব, বিনা হিসাবে, আর ওয়ালা আজাব, বিনা আজাবে, হিসাবও হবে না আর আজাবও হবে না। কারণ এমন কিছু লোক হবে যে হতে পারে যে তাদের কবরে আজাব হয়েছে, তাহলে আজাব হয়ে গেল, পরে আর হিসাব হলো না, যাও তোমার তো সব শেষ হয়ে গেছে আর কি, চলে যাও, তাহলে বিনা হিসাবে হইতে পারে না। বিনা হিসাব আর বিনা আজাবে দুটি কথা শর্ত লাগা হয়েছে, অথবা এর বিপরীত হইতে পারে যে হিসাব হলো, হিসাব হয়ে আল্লাহ মাফ করে দিলেন, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, এরকম করে ছোট ছোট খাটো গুনা করেছো। অনেকে আছে সাগিরা গুনা খুব বেশি করে, শয়তান বড় গুনা করাইতে পারে না, হয়তো ইমান মোটামুটি ভালো আছে কিন্তু সাগিরা গুনা করাই, বিনা কাজে ওই লেডিস মার্কেট ঘুরতে যাবে, হ্যাঁ, বিনা কাজে গিয়ে শিকোতে বসে থাকবে, বসে আছে, এদিকে কেউ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ওই সব দেখতে আছে। নবী করিম সাল্লাল্লাহু রাস্তার পাশে বসে থাকতে নিষেধ করেছেন, আমাদের দেশে গ্রামে লোকেরা কি করে, বাড়ির বাইরে রাস্তার পাশে বসে আছে, বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাজলিসু আলা তরকাত, রাস্তার পাশে বসিও না। তারপরে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো আমাদের জরুরি, আপনি নিষেধ করে দিলে তো হারাম হয়ে যাবে, মুশকিল, আমাদের অনেক সময় জরুরি হয় যে রাস্তার পাশে বসে থাকতে হবে, কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো, এটা দিয়ে যাবে বা অন্য কোনো কাজ আছে, বসে আছি, প্রয়োজনে বসে আছি, অনেক সময় অনেকের বসার জায়গা নেই, বিদেশি মানুষ এসেছে রাস্তায় ফুটপাতে বসতে হয় না, এখানে বসতে হচ্ছে, বিল্ডিং এর নিচে বসতে হচ্ছে বেচারাকে। তো যখন সাহাবারা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন আবাই তুমি ইল্লাল জুলুসা, যদি তোমাদের বসতেই হয় যে না বসতে হবে কখনো কখনো, ফাতু তারিক হাক্কাহু, তাহলে রাস্তার হক দেবে, রাস্তার হক দেবে, ফাতু তারিক হাক্কাহু। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়া মা হাক্কাহু ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? আবার রাস্তাকে হক দিতে হবে? হ্যাঁ, রাস্তার হক আছে। কি রাস্তার হক? বলছে গাদ্দুল বাসার, রাস্তায় যখন বসে থাকবে দৃষ্টি নত করে বসে থাকবে, এমন নয় যে কে কোন মহিলা গেল, কে কত সুন্দর, এটা কার স্ত্রী, কার মেয়ে রে, কাপড় জিজ্ঞাসা, চেনা চেনলে কার মেয়ে এটা, হ্যাঁ, কার স্ত্রী এটা, কার বোন এটা, ইত্যাদি সব কেন। তারপরে রাদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেন, রাস্তায় বসে বসে গল্পতে মেতে আছেন আর সালাম দিয়ে সালামের জবাবই দিচ্ছেন না, তাহলে রাস্তার হকাতি করলেন না। তো চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে 70,000 লোক আমার উম্মতের বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে যাবে, কিছু লোক এমন হবে যাদের হিসাব নিকাশ হবে যে তুমি এরকম করেছো এরকম করেছো, কিন্তু আল্লাহ আজাব দেবেন না, তা কিরা গুনাহ ছিল, অল্প কিছু গুনাহ ছিল, আল্লাহ তার রহমতে মাফ করে, যাও মাফ করে দিলাম, ভয় পেয়ে যাবে। আর একটা হাদিস আছে, ভয় পেয়ে যাবে, আমেল তা কাজা ফি ওম কাজা, অমুক দিনে অমুক দিনে এই কাজগুলি করেছো, তখন খুব ভয় পেয়ে যাবে বান্দা, যে গেলাম তাহলে আর উপায় নেই, তখন আল্লাহ বলবেন তুমি ভয় করিও না, সাতার তোহা আলাইকা ফি দুনিয়া, দুনিয়াতে আমি গোপনে রেখেছিলাম, তোমাকে লাঞ্ছিত করিনি যে তুমি এইরকম কাজগুলি করতে, ভুলগুলি করতে, এই লাঞ্ছিত করিনি, লুকিয়ে রেখেছিলাম, আর এখন আর তোমাকে অপদস্থ করবো না, লাঞ্ছিত করবো না, কারণ অপদস্থ লাঞ্ছিত করে জাহান্নামে যদি পাঠায় তো লোক বলবে, গ্রামের লোক বলবে, এই তো লোকটি তো নামাজি ছিল, লোকটি তো দাড়িওয়ালা লোক ছিল, তুই কেন জাহান্নামে যাচ্ছে, যাক তোমার মান ইজ্জত ঢেকেই রাখলাম আর তোমাকে এখন মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে যাও। তাহলে হিসাব তো আল্লাহ নিলেন, মানে পেশ করলেন হিসাব সামনে, কিন্তু আল্লাহ আজাব দিলেন না, এরকম কিছু লোক হবে, আর এরা যে হবে 70,000, তাদের হিসাবও আল্লাহ নিবেন না আর আজাবও দেবেন না, বিনা হিসাব বিনা আজাবে জান্নাতে যাবে। নিজের ঘরে মসজিদে নবীর পাশে হুজরা, হুজরাই ঢুকে গেল হুজরা শরীফে, এই লোকগুলি সম্পর্কে যে 70,000 লোক কে জান্নাতে যাবে, লোকেরা কল্পনা জল্পনা করতে শুরু করলো, লোকেরা কল্পনা জল্পনা শুরু করলো, নিজের মত পেশ করা শুরু করলো, ফি উলাইকা, এই লোকগুলি সম্পর্কে, নানা ভাষা নানা মত। ফাকালা বাজহুম, তাদের কিছু লোক বললো ফালা আল্লাহুমুল্লাজি সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে যে ওই লোকেরা যারা আল্লাহ রসুলের সাহাবী হবেন। তাহলে আমরা আল্লাহ রসুল সাহাবী হয়েছি, আশা করি মনে হয় আমরা জান্নাতে যাব। একটি মত, একটি মত কেউ ব্যক্ত করলো। ফাকালা বাজহুম, কিছু লোকেরা বললো না না এটা ঠিক না, আমরা সবাই একবারে বিনা হিসাবে জান্নাত, আমাদের হিসাব নিকাশ হবে না। না, ভয় লাগছে এই কথা বলতে, এই সাহস হয় না। না না, ফালা আল্লাহুমুল্লাজিন ওয়ালিদু ফিল ইসলাম, তারা ওই লোকেরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে, জীবনে কোনোদিন শিরক কুফরি করেনি, পাপ করেনি, আর যখনই ভূমিষ্ঠ হয়েছে মুসলমান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এরকম সাহাবাই কিরামে জামান নাই, সাহাবিও আর জন্মগত মুসলমান এক দুটো বলেন তো দেখি। আবদুল্লাহ বিন জুবাইর মাশাআল্লাহ ঠিক আছে, হ্যাঁ হাসান হুসাইন, হাসান হুসাইন যখন মায়ের পেট থেকে জন্ম বিবাহ সাধিয়া, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ঠিক না, মুসলিমা তিনি। তো এইরকম বেশ কিছু সাহাবাই কেরাম আছেন যারা সাহাবিও আবার সাহাবি হওয়ার সম্মান পেয়ে গেছেন মাশা আল্লাহ তবারাকাল্লাহ, আর তার সাথে সাথে তারা মুসলিম ঘরে মুসলিম ওরসে জন্ম নিয়েছেন, আর আমরা মুসলিম ওরসে জন্ম নিয়েছি এটি যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়ার বিষয়, কিন্তু যদি আকীদা আমল ঠিক না থাকে, মুসলিম পরিবারে জন্ম নিলাম কিন্তু নামাজ ঠিক নেই, মুসলিম পরিবারে জন্ম নিলাম কিন্তু বিদআত করা শুরু করলাম, মুসলিম পরিবারে জন্ম হইল কিন্তু হিন্দুদের দুর্গায় তো গেলাম না কিন্তু দরগাহ শরীফে পৌঁছে গেলাম, দরবার শরীফে পৌঁছে গেলাম, পীরদের দরবারে পৌঁছে গেলাম, মাজারে দরবারে পৌঁছে গেলাম, তাহলে বরবাদ করে ফেললাম, আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন তাকে ধ্বংস করে ফেললাম। তো কিছু লোকেরা মত ব্যক্ত করলো যে হতে পারে ওই লোকেরা আল্লাযিনা ওয়ালিদু ফিল ইসলাম, যারা ইসলামে জন্ম নিয়েছে, মুসলিম হয়ে জন্ম নিয়েছে। ফালাম ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, কখনো শরীক করেনি। বাকি অন্যরা শিরিক করেছে, অধিকাংশ লোকই শিরিক করেছে কুফর অবস্থা, তারপরে মুসলমান হয়েছেন। ওয়াজাকারু আশিয়া, আরো অনেকে অনেক মত ব্যক্ত করলো। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আবার বেরিয়ে আসলেন। তারা কিন্তু কল্পনা জল্পনা করতেই আছে, একটা চিন্তার বিষয় যে 70,000 কি হবে, আমরা যা হবো কিনা তার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসে, ফাখবারু, লোকেরা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূলুল্লাহ আমরা এরকম নানা মত পেশ করছি। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, হুমুল্লাযিনা লা ইস্তারকুন, বিনা হিসাবে বিনা আযাবে যারা জান্নাতে যাবে তাদের তিনটি গুণ কি, লা ইস্তারকুন, তারা কি করে না, ঝাড়ফুঁক চেয়ে নেয় না, তলব করে না, ওয়ালা ইয়াকতাউন, আর গরম লোহা দিয়ে শরীরে দাগে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, আর কুলক্ষণ নেয় না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা এগুলি কি জন্য করে না, সবগুলির সার কথা হলো যে আল্লাহর উপর তাদের পুরোপুরি ভরসা। ভরসা তো অন্যদেরও আছে, হ্যাঁ আমাদের কি ভরসা নেই, কার ভরসা নেই, আলহামদুলিল্লাহ সবাই বলছে আমার আল্লাহর ভরসা আছে, কিন্তু ভরসাই তফাত আছে, কারো ভরসা কম, কারো ভরসা বেশি, কারো অধিক ভরসা, কারো পুরোপুরি ভরসা, ভরসা মেলা রকমের ভরসা আছে। তো এগুলি হচ্ছে আল্লাহর উপর পুরোপুরি ভরসার লক্ষণ, তারা তাদের রবের উপর পুরোপুরি ভরসা করে। আকামা উক্কাসা ইবনে মেহসান, উক্কাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, দাঁড়িয়ে পড়লেন, চট করে দাঁড়িয়ে গেলেন, এই যে আগ্রহ চাহিদা যে বিনা হিসাবে জান্নাত আল্লাহর কাছে নেব, তাড়াতাড়ি করে আল্লাহর রসুলের কাছে দরখাস্ত। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, কিসের দরখাস্ত, আল্লাহর নবীর কাছে জান্নাত চাওয়ার না দুয়ার? হ্যাঁ, তাহলে নবী যখন জান্নাত দিতে পারেন না, তো পীর ওলিরা এরা বাবারা তোমাদেরকে ছেড়ে একাই পীরে কিবলা জান্নাতে যাবেন না, এইসব কথাবার্তা, সব কথাবার্তা আমাদের দেশের বক্তব্যের কিতাবে আছে, কোথা থেকে পেলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, উদুউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, এই কথা নয় যে আপনি আমাকে বিনা হিসাবে নিয়ে যান, দোয়া করে দেন আল্লাহর কাছে, কারণ দাতাকে একমাত্র আল্লাহ, উদুউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আইয়া জালানি মিনহুম, আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে দেন, আমি যেন ওই 70,000 যে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে তাদের একজন হইতে পারি। ফাকাল নবী বলেন আনতা মিনহুম, তুমি তাদেরই শামিল হবে, তুমি তাদের একজন হবে। তাহলে 70,000-এর একজন সাহাবি উক্কাসা বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সার্টিফিকেট পেয়ে গেলেন যে বিনা হিসাবে। সুম্মা কামা রাজুলুন আখার, আর একজন দাঁড়িয়ে গেলেন, দেখা দেখি যে উক্কাসা পেয়েছে তো আমি এই সুযোগ নিই। ফাকাল, তিনি বললেন উদুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আইয়া জালানি মিনহুম, আল্লাহ যেন আমাকে ওই 70,000 অন্তর্ভুক্ত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন যে না তোমার হবে না, কারণ এতে মনে প্রথম কথা যদি নাও হয় 70,000 মধ্যে সে শামিল, আর যদি তাকে বলা যে তুমি না না তোমার মধ্যে এই যোগ্যতা তুমি হবে না, তাহলে মনে কি পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, আঘাত হয়ে যাবে, আক্ষেপ হয়ে যাবে, হাহুতাশে পড়ে যায়, হাই তাহলে আমি কি অপরাধী, আর কি যে অপরাধ আমার দ্বারা হবে, আল্লাহ জানে কি হবে বা কি হচ্ছে, এই পেরেশানিতে পেরেশান হয়ে যাবে। মানুষকে পেরেশান করা ভালো কথা নয়। এক, যদি এর মধ্যে সামিল না হওয়ার, সামিল হওয়ার যোগ্য না হয়, আর যদি সামিল হওয়ার যোগ্য হয়তো সামিল হবে 70,000 মধ্যে, কিন্তু নবী করিম সাল্লাম যদি বলে দিতেন এই কথা যে হ্যাঁ তুমিও, তাহলে এখানে ক্ষান্ত হতো না, লাইন লেগে যেত, লাইন লেগে যেত। আজকাল একটা কিতাব বিতরণ করতে গেলে লাইন লেগে যায়, পাঁচটা কিতাব থাকলে আরো 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 শুরু হয়ে যায়। স্বাভাবিক প্রয়োজন সবারই, ভালো কথা, এটি খারাপ কথা নয়। তাহলে এই এই জান্নাত বিনা হিসেব পাবো, সাহাবাইকে 1,24,000 কাছাকাছি সাহাবাইকেরাম দূর দূরন্তেও যারা ছিলেন তারাও লাইন লাগিয়ে দিতেন, খবর পেতে দৌড় দিয়ে চলে আসতেন। তাই নবী সাল্লাম এই রাস্তা বন্ধ করে দিলেন যে না, আল্লাহ যার জন্য রেখেছেন রেখেছেন, কিন্তু আর না। ফাকাল বলেন সাবা কাকা বিহা ওকাশা, ওকাশা তোমার আগে বেড়ে গেছে, যাওয়ার হয়ে গেছে, একজনের কথা বলে দিলাম, ওকাশা তোমার আগে বেড়ে গেছে, ব্যাস আর নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তাকে বন্ধ করে দিলেন যে দুনিয়াতেই জেনে নেবে যে বিনা হিসাবে আমি জান্নাতে যাবো, এটার প্রয়োজন নেই, আমল করো, ইমান এবং আমলের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করো, আর জেনে নিয়ে যাবে তুমি, এই প্রয়োজন নেই। তো এই ছিল হাদিস। হাদিসে একটা কথা শুধু বাকি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক তলব করার কথা বলেছেন যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে বিনা আজাবে, তারা ঝাড়ফুঁক তলব করবে না, আর তারা গরম লোহা দিয়ে দাগবে না, আর তারা কুলক্ষণও নেবে না, আল্লাহর উপরে তারা ভরসা রাখে সেই জন্য। তাহলে কি চিকিৎসা করা, ডাক্তারের কাছে চিকিৎসা করা, বা আপনি ফার্মেসিতে গেলেন কিছু ট্যাবলেট বড়ি ইঞ্জেকশন নিলেন, এগুলি কি এর অন্তর্ভুক্ত পড়বে? এই ক্ষেত্রে আমাদের দুটি মত আছে। একদল বলছেন যে হ্যাঁ, যদিও জায়েজ এবং নবী সাল্লাম আদেশ করেছেন চিকিৎসা করতে, তাদাউ নবী সাল্লাম বলেছেন একটি হাদিসে, তোমরা চিকিৎসা করো, ইয়া ইবাদাল্লাহি আল্লাহর বান্দারা, ফাইন্নাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালাহু শিফান, কারণ আল্লাহ পাক যে কোনো রোগ ব্যাধি নাজিল করেছেন তার জন্য চিকিৎসা ঔষধের ব্যবস্থাও নাজিল করেছে, ঔষধ রয়েছে পৃথিবীতে, চিকিৎসা মানুষ জানুক আর নাই জানুক চিকিৎসা আছে যে কোনো রোগ। আজ কিছুদিন আগে বলা হচ্ছিল যে ক্যান্সারের চিকিৎসা নেই, আজ বলা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা আছে, তারপরে বলা হয় যে এইডস এর চিকিৎসা নেই। যদি সায়েন্সে বলে যে চিকিৎসা নেই, তবুও মনে রাখবেন যে নবী সাল্লাম বলেছেন যে কোনো ব্যাধির চিকিৎসা আছে, কিন্তু মানুষ এখনো ততদূর পর্যন্ত পৌঁছেনি, সায়েন্স পৌঁছেনি, বিজ্ঞান এখনো অতদূর পর্যন্ত পৌঁছেনি। তো একদল বলছেন না চিকিৎসা করাবেন না, যেমন ঝাড়ফুঁক আপনি তলব করবেন না, চিকিৎসা তলব করবেন না, কিন্তু অধিকাংশ ওলামাগণ বলেছেন না, চিকিৎসা সম্পর্কে নবী সাল্লাম যেহেতু বিভিন্ন হাদিসে তাকিদ করেছেন, সুতরাং ওষুধ ব্যবহার করা অন্যরকম জিনিস, ঝাড়ফুঁক আর ওষুধে পার্থক্য রয়েছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে যেই টানটা, আধ্যাত্মিক টানটা, যা যে ঝাড়ফুঁক করলো আর ভালো হয়ে গেলেন তার দিকে হয়, অতটুকু ডাক্তারের দিকে হয় না, অতটুকু ডাক্তারের দিকে হয় না, কথা ঠিক নয় কি? না, কথা আসলে ঠিক। একজন আলেমের কাছে বা একজন পরেশগার লোকের কাছে, তাহাজ্জুদ গুজার লোকের কাছে, খুব নেক লোক, তার কাছে দেখলেন যে একটু ফুক ফাঁক দিয়ে কাজ হয়ে গেল, ওর দিকে যে মহব্বত আর যে টানটা, তার সম্পর্কে যে শ্রদ্ধা, হ্যাঁ হিন্দুদের ভাষায় তো দেবতা, হিন্দুদের ভাষায় দেবতা, আমার আমাদের গ্রামের হিন্দুরা, আমার আব্বা খুব ঝাড়ফুঁক করে দিতেন, আর হিন্দুরা লাইন লাগাইতো, তো হিন্দুরা এসে বলতো আমাদেরকে, বলতো চাচা, মানে ভাতিজা, ভাতিজা বলতো, কখনো চাচাও বলতো, বলছে ভাতিজা তোমরা তো দেবতা গো দেবতা, তো হিন্দুদের কাছে এমনিতে দেবতা হয়ে যায়। মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যখন এতে গেলেন, সিন্ধে গেলেন, সিন্ধে ইসলাম প্রচার করার জন্য আর জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, তো সেখানে গিয়ে যখন শান্তি প্রতিষ্ঠা করলেন, দেখালো যে ইসলামের ছত্রছায়াতে ইসলামিক হুকুমত যে কামিয়েছে, এতেই শান্তি, এতে মানুষের অধিকার পাচ্ছে, হিন্দুরা অধিকার পাচ্ছে, আর এই হিন্দুরা যারা আমাদের নির্যাতন করতো, ধর্ষণ করতো, জুলুম অত্যাচার করতো, সুন্দরী নারী দেখলে উঠিয়ে নিয়ে যেত, আর মুসলমানরা আমাদের হেফাজত করছে, মুসলমান আমাদের মেয়েদের হেফাজত করছে, ইজ্জতের মূল্য দিচ্ছে, তো তারা তখন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইকে বলতো যে আমাদের এখানে দেবতার অবতরণ হয়েছে। বর্তমান যে করাচি ডাবেল এলাকা, সেই এলাকায় গিয়েছিলেন তিনি, এখান থেকে ইসলাম প্রচার করে এসেছেন, সাহাবাই কিরামদের শেষ জামানা, তাবেইনদের জামানায়, তো সেই জামানে মোহাম্মদ বিন কাসিমকে ভারতের হিন্দুরা তারা দেবতা বলতো। জি, তো চিকিৎসা করা যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে চিকিৎসার জন্য তাকিদ করেছেন এবং চিকিৎসা সালাফে সালেহীন করেছেন, চিকিৎসা এর পরিপন্থী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তাদাউ ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো, আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য অনেক আলেমদের মতে চিকিৎসা করানো ওয়াজিব, বিশেষ করে আপনার যদি তাওয়াক্কুল পুরোপুরি না হয়, আর আজকাল অধিকাংশ লোকের তাওয়াক্কুল পুরোপুরি নয়, চিকিৎসা করলেন আর আল্লাহ না করে মরে গেলেন, তখন মরমর অবস্থায় তখন আপনার ইমান দুর্বল বা নষ্ট হয়ে যেতে পারে, যে হায় রে যদি চিকিৎসা করতাম মনে হয় মরতাম না, কাঁদতে শুরু করেছেন ছেলে মেয়েদের দেখে, নাবালক ছেলে মেয়েদের দেখে, স্ত্রীর দিকে দেখে, যুবতী স্ত্রীদের দেখে, হাই কি করলাম আমি, বেশি তাওয়াক্কল করতে গেলাম, আর তাওয়াক্কল করতে গিয়ে আমি যদি চিকিৎসা করতাম তো মনে হয় আমার স্ত্রী এত সুন্দরী স্ত্রী, এটা বিধবা হইতো না রে, যদি হয় তাহলে গেল ইমান নষ্ট না, যদি চলে আসলো, যদি শয়তানের দরজা খুলে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আজকাল যখন আমাদের তাওয়াক্কল ওই রকম সাহাবাই কেরামদের জামানার নেই, আল্লাহর নেক বান্দাদের মতন নেই, তখন অনেক ক্ষেত্রে চিকিৎসা করা ওয়াজিব। ওলামারা বলেছেন চিকিৎসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস হাদিসের আমল করা ওয়াজিব, ওয়ালা তাতাদাওয়াও বি হারাম, তবে হারাম দিয়ে তোমরা চিকিৎসা করবে না, অ্যালকোহল দিয়ে চিকিৎসা করবে, মদ দিয়ে তোমরা চিকিৎসা করবে, আর বলে যে মদ খেলে ভালো হবে আর আমি এতে উপকার পাচ্ছি, হারামে উপকার পাচ্ছি, না খবরদার না। ঝাড়ফুঁক করেছি কিন্তু এখানে ইরতাকায় তো ঝাড়ফুঁক নিজে করেছে না অন্যকে দিয়ে করেছে, দুটোর ক্ষেত্রে এই আরবি শব্দটা চলতে পারে, এখানে বলা নেই। তারপরে বর্ণনাকারী সাইদ বিন জুবাইর যে হাদিসটি বর্ণনা করলেন, তিনি হয়তো আমি যেভাবে ব্যাখ্যা করলাম যে তলব করা আর ঝাড়ফুঁক নেওয়া, করা আর নেওয়া, ঝাড়ফুঁক নেওয়া আর কাউকে ঝাড়ফুঁক করা, দুটোতে পার্থক্য যে করলাম আর ওলামারা পার্থক্য করেছেন, সেটা হয়তো তিনি ওইভাবে পার্থক্য করে বুঝেননি, তিনি একই রকম হুকুম করেছেন, কিন্তু দুটোতে পার্থক্য আছে, দুটোতে পার্থক্য আছে। পার্থক্যটা এটা বলা হয়নি, একটা পয়েন্ট জরুরি, সেটা হচ্ছে যেই ব্যক্তি ঝাড়ফুঁক তলব করলো সে যেন নিজেকে দুর্বল ভাবছে, ঠিক না, যার কাছে ঝাড়ফুঁক করে চাচ্ছে তার সামনে নিশ্চয়ই নিজেকে দুর্বল ভাবছে, এবং তার কাছ থেকে তার ফুঁকের মাধ্যমে উপকৃত হবে এই আশা নিয়ে, ঠিক না। পক্ষান্তরে যেই ব্যক্তি ঝাড়ফুঁক করছে, ফুঁক দিচ্ছে, সেই ব্যক্তি কিন্তু মুসলিম ভাইয়ের উপকার করছে, আর মুসলিম ভাইয়ের উপকার করা শরীয়ত সম্মত কাজ। আল্লাহ বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, নেকির কাজে আল্লাহ ভীরুতার কাজে মানুষের সাহায্য করো, বুঝেছেন। সুতরাং ঝাড়ফুঁক যে করবে সে নাকি পাবে, এখন আপনাকে কেউ অসুস্থ দেখলো আর দেখার পরে এমনি নিজে থেকে ফুঁক দিতে লাগলো, অসুবিধা নাই, নিজে ফুঁক দিতে লাগলো, ভালো কথা, কিন্তু আপনি একবার পিছনে পড়ে যান না, নাছর বান্দা হই, হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু নিজে ঝাড়ফুঁক করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের ঝাড়ফুঁক নিজেই করতেন, এবং সাহাবায়ে কেরামদেরকে তাই শিখাতেন যে নিজেই ফুঁক দাও, নিজে দোয়া পড়ে নিজে শরীর ফুঁক দাও, এবং রাত্রে শোয়ার সময় যে সূরা ইখলাস, নাস, ফালাক তিনবার করে পড়ে পড়ে ফুঁক দিয়ে, এই যে মাথা থেকে শুরু করে গোটা শরীরে যতদূর হাত যাবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস। তো এগুলোর আমল বোঝা যায় যে নিজের ঝাড়ফুঁক নিজে করাই ভালো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।